সালামু আলাইকুম, দ্য মুসলিম গ্লাস পডকাস্টের আমাদের আজকের এপিসোডে সবাইকে স্বাগতম। আমি তানভীর এবং আমার সাথে আছে আবদুল্লাহ। আমাদের আজকের দুই গেস্ট হচ্ছে বুয়েটের দুজন স্টুডেন্ট। অবশ্যই বুয়েটের দুজন গেস্টকে আমরা কেন ডাকলাম সেটা সম্ভবত বোঝা যাচ্ছে, কারণ কিছুদিন আগে আমরা জানি যে বুয়েটের একজন স্টুডেন্ট আবরারকে হলে 6 ঘন্টা পিটিয়ে হত্যা করা হয়েছে। তো আমরা পুরো দেশে দেখেছি এটার ব্যাপারে একটা ব্যাপক একটা আলোড়ন, একটা ক্ষোভ। তো আমরা বুঝতে পারি যে আসলে এইটা কোনো বিচ্ছিন্ন ঘটনা না, এটা বোঝার জন্য পলিটিক্যাল অ্যানালাইসিস বোঝার দরকার নাই। বাংলাদেশের পলিটিক্যাল যে অস্থিরতা, সামাজিক যে একটা নিরাপত্তাহীনতা, এই সবগুলো জিনিস এর একটা 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 কি বলবো একটা রিফ্লেকশন যদি বলি, যে আসলে আপনার আব্বার কীভাবে হত্যা করা, এটা এটার একটা কন্টিনিউশন বা এটার একটা অনিবার্য একটা ফলাফল বা একটা পরিণতি, যে এভাবে আজকে আমাদের বুয়েটের মতো স্টুডেন্টদেরকে তাদের হলে পিটিয়ে হত্যা করা হচ্ছে, এটা এখন আর কোনো ধরনের অস্বাভাবিক ঘটনা না, একটা স্বাভাবিক ঘটনায় পরিণত হয়েছে। তো কেন, আমরা কিভাবে এই ধরনের একটা ঘটনা ঘটলো, বা আসলে এটার আগের পরের পরিস্থিতি কি, কিভাবে আসলে বুয়েটের মতো একটা জায়গা যেখানে একটা আজকে থেকে 10 বছর আগেও পরিস্থিতি অনেক অন্যরকম, স্বাভাবিক ছিল, শান্ত ছিল, সেখানেও কেন এরকম আজকে অবস্থা, এই ব্যাপারটা বোঝার জন্য আজকে আমরা বুয়েটের দুজন স্টুডেন্টের সাথে কথা বলবো, যারা দুজনে এখন বুয়েটে পড়ছে। তারা হচ্ছে মহসিন এবং নিহাদ। মহসিন এবং নিহাদ, তোমরা কেমন আছো?
আসসালামু আলাইকুম।
আলহামদুলিল্লাহ
আলহামদুলিল্লাহ ভালো আছি,
আলহামদুলিল্লাহ। আচ্ছা, তো আমাদের শুরু করার আগে আমরা প্রথমেই মুসলিম ক্লাস পডকাস্টের পক্ষ থেকে অ্যাপোলোজাইজ করছি। আসলে আমরা বেশ কয়েক মাস ধরে বেশ অনিয়মিত, এর কারণ আসলে অনেক। তো এর কোনো অজুহাত দিচ্ছি না, বাট আসলে আমাদের এক একজনের এক এক রকম ব্যস্ততা, কারো পারিবারিক বা কারো কাজের ব্যস্ততা, যে কারণে আমরা অনেকগুলো গুরুত্বপূর্ণ ইস্যুতে কথা বলার চেষ্টা করেছি কিন্তু আসলে সময় হয়নি, কিংবা দেখা গেছে কথা বলার মতো অনেক সময় অনেকে বলতে চেয়েও বলতে চাননি। আমরা বুঝতে পারি আসলে দেশের অবস্থাটা এমন একটা একটা অস্থির অবস্থা যাচ্ছে, প্রত্যেকের মধ্যে নিরাপত্তাহীনতার একটা বোধ খুব প্রবল ভাবে কাজ করছে। যাই হোক, আমরা আমাদের বুয়েটের দুই ভাইকে থ্যাংকস, কারণ তারা এই বিষয়ে কথা বলার জন্য আগ্রহ দেখিয়েছে। তো আমরা আমাদের মূল আলোচনায় চলে যাই। তো ওরা দুজনেই বুয়েটে যেহেতু পড়ছে, প্রথমে আমরা জেনে নেওয়া যাক আসলে বুয়েটের অবস্থা, আসলে তোমরা যখন আসছো কয়েক বছর হয়েছে, তোমরা আসলে কেমন দেখছো বুয়েটের অবস্থা?
আচ্ছা, এখানে হচ্ছে আমি একটু বলি, কারণ হচ্ছে নিহাদ যে সে হচ্ছে, তো তার আগে আমি আসছি। তো হচ্ছে আমি বুয়েটে যখন ঢুকি, তখন হচ্ছে যে সিচুয়েশনটা দেখছি, মানে সিচুয়েশনটা তখন শুরু হয়েছে আসলে বলতে গেলে, আর আবরারকে মারার মাধ্যমে আসলে যেটা হচ্ছে চূড়ান্ত পরিণতি পাইছে। তো 2015-তে ঢুকার পরে হচ্ছে আমরা আমি যখন দেখি, তখন হচ্ছে তৎকালীন যে ধরেন মানে অ্যাক্টিভ যে ছাত্র সংগঠন, সেটা আসলে সবাই জানে যে কারা, তো তাদের যে কার্যক্রম গুলো ছিল সেগুলো মেনলি হচ্ছে ধরেন বিভিন্ন হলে নতুন যারা উঠে তাদেরকে হচ্ছে বিভিন্ন রিসেপশন দেয়া, দলে ডাকার চেষ্টা করা, তারপর হচ্ছে বিভিন্ন মানে হল সম্মেলন করা, এইসবের মধ্যেই ছিল। কিন্তু হচ্ছে যখন 2017, হ্যাঁ 2017-র দিকে যখন শুরু হয়, তখন আসলে দেখা যায় হচ্ছে একটা মানে তখন এই ঘটনাগুলো আমরা বেশি শুনতাম, যে হচ্ছে কাল এই হলে এই হলে এই সমস্যা হয়েছে, কাল অন্য হলে এই সমস্যা হয়েছে, কোনোদিন দেখা যাচ্ছে হয়তো হলেই না, মাঝখানে হচ্ছে রাস্তার মধ্যখানে ধরে, রাস্তার মধ্য থেকে ধরে নিয়ে গিয়ে হলে গিয়ে পিটাইছে এরকম। তো এটা হচ্ছে আসলে সবাই এক ধরনের মানে মানে কি বলবো, এটা আসলে আমরা ট্র্যাডিশন হিসেবে দেখতে পাচ্ছি গত 2.5 থেকে 3 বছরে, আর যেটা হচ্ছে ক্রমাগত 2016 থেকে আসলে মানে শুরু হয়েছে।
আচ্ছা, সো লাস্ট 3-4 ইয়ার্স এ মোটামুটি এটা একটা কমন ঘটনা বলা যায়, যে তুমি তোমার আসছো তখন থেকে দেখতেছো যে বুয়েটে ছাত্রলীগ তাদের পলিটিক্যাল অ্যাক্টিভিটি খুব স্ট্রং, এবং তারা কাইন্ড অফ ফোর্স করতেছে, এবং তারা যে ছেলেপেলেদেরকে মারধর করা বা ধরনের ঘটনাগুলো তোমরা এসেই দেখতে পাচ্ছ, দেখছো, তাই তো? ওকে, হোয়াট অ্যাবাউট নিহাদ?
আমার আমি আসার পর থেকে যেটা ফেস করলাম সেটা হচ্ছে র্যাগিং এর কথাটা মূলত আগে ভার্সিটিতে আসার আগে থেকে শুনতাম যে এই ধরনের কিছু হয় সিনিয়র জুনিয়রের মধ্যে, বাট আমি সবসময় এটা আশা করতাম যে বুয়েটের ক্ষেত্রে অতটুকু সিভিয়ার হবে না, কারণ বুয়েটের স্টুডেন্টদের সম্পর্কে বাংলাদেশের সবাই একটা যথেষ্ট একটা ভালো ধারণা পোষণ করে, ওটা আমিও পোষণ করতাম, বাট আসার পর থেকে যেটা দেখলাম আসলে অনেক বেশি হতাশ হয়ে গেছিলাম। ধরেন র্যাগিং এর মধ্যে ছিল নাচানো, গাওয়ানো বা এই ধরনের খুব বাজে বাজে কিছু কাজ করাইতো, আর হচ্ছে ছাত্রলীগের নিয়মিত মিছিল মিটিং হইতো শুরুর দিকে যখন নতুন কোনো ব্যাচ আসে, যে কোনো মিছিল হইতো তাদের বাধ্যতামূলক ভাবে অংশগ্রহণ করা লাগতো, আর যদি কোনো কারণে আপনার মিস যায় তখন হয় কি রাতের বেলা তাদেরকে মারা হয়, এবং এই ধরনের ঘটনা আমাদের আমাদের আসনুল হলেও বেশ কয়েকবার ঘটেছে, প্লাস অন্যান্য লোক হয় এই ধরনের মারধরের ব্যাপারটা আর কি র্যাগিং এর নামে। তো এই ধরনের ঘটনাগুলো আসলে খুব নিয়মিত দেখে আসছি, এবং আমাদের পরের বছর গিয়ে এটা আরো খুব বাজে ভাবে রূপ নিছে। আপনি হয়তো অলরেডি শুনেছেন যে তিনজন জুনিয়রের অলরেডি কানের পর্দায় খুব বাজে ভাবে আঘাত হয়েছে, একজনের কানের পর্দায় একদম পার্মানেন্ট ড্যামেজ হয়েছে আর দুইজনের মোটামুটি ভিতরে ব্লিডিং হয়েছে।
জাস্ট বিকজ এটা কি এরকম ছিল যে তারা আসলে মানে মিছিলে বা মিটিং এ?
না না না, ওদেরটা হচ্ছে মিছিলের ইস্যু ছিল না। প্রথমজন যার পার্মানেন্ট ড্যামেজ হয়েছে তার হচ্ছে তাকে মারা হয়েছে চুল বড় ওই অজুহাতে, আর ওই দুজনকে ওই ধরনের কোন একটা খুবই ছোটখাটো ফল ধরে তাদেরকে মারা হয়েছে।
আচ্ছা আচ্ছা, এই যে জিনিসগুলো মনে করো, এই যে মনে করো মারধরের লেভেলে চলে যাওয়া বা চর্থাপ্পর, আমি বলি আমি কিন্তু এক্সবিউটিয়ান, রাইট? আমি আমি যখন আসছি, আমি আমার এক্সপিরিয়েন্স বলি, আমি যখন র্যাগিং দেখলাম ইট ওয়াজ ভেরি মাইল্ড কাইন্ড অফ, মনে করো আমাদেরকে ডেকে হয়তো একটু ওই যে আসে না হয়তো এই নেচে দেখা হতো এই একটু বা কথা দিয়ে একটু আটকায়, তারপরে এটা কেন করো সেটা করো, কোনোদিন মানে এ পর্যন্ত যেত না বিষয়টা মারধর লেভেলে যায়।
এখানে আমি একটা কথা বলতে চাই আসলে, সেটা হচ্ছে রিসেন্ট গত 2 বছরে, ঠিক আছে, মানে হচ্ছে আমাদের দেখা যাচ্ছে আবাসিক হল গুলাতে নর্মালি অ্যাবাউট 70-80 স্টুডেন্ট কে অ্যালট দেওয়া হয়, ঠিক আছে, অ্যাভারেজে ছেলেদের হল গুলার কথা বলতেছি আমি। তো ওখানে হচ্ছে দেখা গেছে রাত 12টার দিকে মিছিল হবে, তো হচ্ছে অ্যাটেন্ডেন্স নেওয়া হচ্ছে যে যারা আছে মানে নিউ ব্যাচ আছে তাদের সবাই মানে প্রেজেন্ট আছে কিনা।
আচ্ছা
আচ্ছা, তারপর এটা গেল, তারপর মানে নিহাদ যেটা বললো যে হচ্ছে র্যাগিং এর বিষয়, আমি অনেক র্যাগিং এর কথা শুনছি, বাট একটা র্যাগিং এর কথা মানে আমার কাছে মানে এত বেশি খারাপ লাগছে, মানে আসলে হচ্ছে কি বলবো, সেটা হচ্ছে আমাদের পরের ব্যাচের যখন আসলো, পরের ব্যাচ আসার পরে হচ্ছে ওই ছেলেটা তার ডিপার্টমেন্ট মানে ওইখানে হলে সেদিন টোটাল 44 জন ছেলে ছিল যেদিন একটা দেওয়া হয় ছেলেটাকে।
আচ্ছা,
তো এর একটা কি দেওয়া হলো যে হচ্ছে মানে সে কোনো কোনো কথা বা নিয়ম হয়তো কোনো একটা ভঙ্গ করছে, তো বলা হলো যে ওইখানে টোটাল 44টা স্টুডেন্ট ছিল, ঠিক আছে, তাকে সবার সামনে দাঁড় করানো হলো এবং হচ্ছে বলা হলো যে বাকি 43 জনকে যে তোরা সবাই সামনে যাবি, ওকে একটা করে চট দিয়ে আসবি।
আচ্ছা, এই ধরনের র‍্যাগ যেটা যেটা এক্সট্রিম লেভেলের এই মানে হিউমিলিয়েটিং যে বিষয়গুলো, এগুলো কি ছাত্রলীগ ছেলেরা করতো না করে নাকি?
এবং হ্যাঁ, এবং যে এর একটা দিছে ভাইয়া সে হচ্ছে এই এজাহারভুক্ত মানে আসামির মধ্যে একজন।
আচ্ছা আচ্ছা আচ্ছা, তো তুমি কি মনে করো বা তোমার কাছে কি এরকম খেয়াল করছো কিনা যে আসলে র্যাগিং এর মধ্যে যে একটা ডিফারেন্স আছে, আই মিন আমাদের সময় কথা আমি বলতেছি, ছেলেপেলে নর্মাল ছেলেপেলে র্যাগ দিছে আমাকে, মানে নর্মাল সিনিয়র ভাইরা যারা নন পলিটিক্যাল তাদের র্যাগ ওয়াজ নর্মাল, ছাত্রলীগের ছেলেপেলে দিল দের ওয়াজ নো ডিফারেন্স, বাট এই যে হিউমিলিয়েটিং একটা ব্যাপার যে একটা প্রেশার করা বা মনে করো এটা না করলে এটা তো করতে, একটা পানিশমেন্ট টাইপ যে বিষয়গুলো র্যাগ যেগুলো আসতেছে দেওয়া হচ্ছে, এগুলো কি আসলে পলিটিক্যাল ছেলেপেলেরাই করে এখন?
হ্যাঁ, এখন হচ্ছে এটা হচ্ছে ভাইয়া জিনিসটা কি, আমরা যখন উঠলাম হলে তখন দেখলাম যে হচ্ছে আমাদেরকে যখন ডাকতেছে র্যাগিং এর জন্য না, নর্মালি যখন ডাকতেছে তখন দেখা যাচ্ছে ছাত্রলীগের ছেলেপিলে থাকার সাথে সাথে কিছু নর্মাল ছেলেপিলে থাকতেছে মানে যারা ইমিডিয়েট সিনিয়র, বাট ইদানিং কালে দেখা যাচ্ছে মানে বাজে র্যাগের কারণে যারা ধরেন নন পলিটিক্যাল তাদের নিজেদের মধ্যে হচ্ছে একটা গিলটি ফিল চলে আসতেছে যে মানে এত বাজে ভাবে ইয়া করতেছে আমি কিছু বলতে পারতেছি না, কারণ দেখা যাচ্ছে যখন মানে সেও যখন সিনিয়র এবং তার ফ্রেন্ডরা যখন র্যাগ দিচ্ছে তখন সে আসলে কিছু বলতে পারতেছে না, বা বললেও হচ্ছে মানে তার যে ফ্রেন্ডরা র্যাগ দিচ্ছে তারা এই জিনিসটাকে পাত্তা দিচ্ছে না। এখনকার র্যাগ গুলা হচ্ছে সবগুলো হচ্ছে মানে ছাত্রলীগের র্যাগ, মানে গত 2-3 বছরে যা দেখা গেছে, ঠিক আছে। একজনকে হচ্ছে আমার পরিচিত একজন খুবই ক্লোজ আমার, তাকে হচ্ছে একদিন রাত 1টার দিকে ডেকে নেওয়া হয়েছে, ঠিক আছে, সে যায় নাই, 12টার দিকে ওদের ব্যাচে সবাইকে ডাকছে সে যায় নাই, তো হচ্ছে গেছে, তো সে নর্মালি ছিল, সে হচ্ছে একদম মানে নামাজ কালাম পড়তো এখনো পরে, তো তাকে দাঁড়াইতে বলছে সে দাঁড়াইছে, হ্যাঁ, তো ও দেখতেছে সবার হচ্ছে মানে মাথাটা নিচু করা, ও তো আর জানে না যে কেন মাথা নিচু করে, ঠিক আছে? তো তাকে এক সিনিয়র বলতেছে যে হচ্ছে ছাত্রলীগের যে এই এখানে যারা আছে তাহলে তাদের সাথে তোর পার্থক্য কি? ও তো আর বুঝে নাই যে কি বুঝাইতে চাইছে, ও আর কিছু বলে না, বলতে ভাই পার্থক্য তো দেখি না এখানে, মানে সবাই তো আমার বেচি। তখন হচ্ছে তাকে একটা চড় মানা হয়েছে, মানে জাস্ট হচ্ছে কেন চোখটা নিচে নামানো না, সবাই হচ্ছে ফ্লোরের দিকে তাকায় আছে, সে হচ্ছে কেন মাথা সোজা করে দাঁড়ায় আছে, সে কোনো কথাও বলে নাই। মানে এটা হচ্ছে আমি জানতামই না, এটা হচ্ছে রিসেন্টলি যে ঘটনাগুলো ফাঁস হয়েছে তখন সে ফাঁস হয়েছে, আমি বুঝতেছি। হ্যাঁ
আচ্ছা আমি তোমার এবার প্রশ্ন করি একটা, সেটা হচ্ছে এই ধরনের র‍্যাগ কেন দেয়, মানে হোয়াট দ্য মোটিভ, মানে ছাত্রলীগের ছেলেপেলেরা এর ইয়েটাকে, যখন আমাদের সময় ছেলেপেলেরা র‍্যাগ দিত, এই ফিলোসফির সাথে আমি একমত না, বাট এভাবে বলা হয় যে র‍্যাগ দিলে সিনিয়রদের সাথে জুনিয়রদের সম্পর্ক নাকি ভালো হয়। আই ডোন্ট রিয়েলি বিলিভ ইন দিস, বিকজ র‍্যাগ ছাড়া পৃথিবীতে মানুষের ফ্রেন্ডশিপ হয় না।
হ্যাঁ
জুনিয়র সিনিয়র জুনিয়র সম্পর্ক ভালো হয় ডেফিনেটলি হয়, এটার জন্য র‍্যাগ দরকার নাই, বাট ছাত্রলীগ এই লেভেলে যাচ্ছে ডেফিনেটলি এটাতে সম্পর্ক ভালো হওয়ার কোনো কারণ নাই, বরং অন্যরকম কিছু হতে পারে যেটা আরো নেগেটিভ। বাট ওয়াই তারা নন পলিটিক্যাল ছেলে সবার সাথে যারা তাদের অ্যাকচুয়ালি কোনো ধরনের থ্রেট না, বা যারা কোনো ধরনের মানে কোনো সমস্যা করতেছে না এমনি, এইটার পিছনে কারণ কি হতে পারে, তোমাদের কি ধারণা?
আচ্ছা ভাইয়া এখানে আমি একটা কথা বলি, আমি যখন মোস্ট জুনিয়র বেচ ছিলাম তখন এই যে র‍্যাগিং গুলো যখন ফেস করতাম শুরুর দিকে অনেক বেশি বিরক্ত লাগতো, তখন আমরা নিজের ব্যাচমেটদের সাথে কথা বলতাম যে আমরা যখন আমরা তো এক বছর পরেই তো তাদের ভূমিকায় যাবো, তখন কি আমরা এই জিনিসটাকে কন্টিনিউ করবো কিনা। তখন বেশিরভাগ ক্ষেত্রে আমরা আমি ইয়াটা পেলাম হচ্ছে যে না আমরা কোনো মতেই র‍্যাগ দিব না, যে একটা নতুন স্টুডেন্ট এত তার পরিবার ছেড়ে হয়তো দেখা গেছে এই প্রথমে সে পরিবার থেকে বের হয়েছে, তার উপর একটা মেন্টালি একটা সে মানে একটা ইয়াতে আছে, তো ওই অবস্থায় তার উপর যদি এই ধরনের একটা টর্চার করা হয় আইদার ফিজিক্যালি অর মেন্টালি, তখন সে স্বাভাবিক ভেঙে পড়বে। তো তাদের কাছ থেকে আমি ইয়াটা পেলাম হচ্ছে যে তারা এটার সম্পূর্ণ বিপক্ষে, বাট একটা বছর পরেই লাস্টের দিকে যখন গেলাম তখন তাদের সবারই মানে বেশিরভাগই মতামত হচ্ছে না এই জিনিসটা করা দরকার, এটা না হলে সিনিয়র জুনিয়র বন্ডিং হবে না, আপনি যেটা বলছেন। তো এই ধরনের একটা ব্যাপার আর কি, তো এটাকে আমি আপনি এটাকে আমি বলতে পারি যে এক ধরনের বিকৃতি, মানসিক বিকৃতি, যে তারা র‍্যাগ খেতে খেতে আসলে মানে তাদের এই মেন্টালিটিটা আসলে ওইভাবে গ্রো করি মানে গ্রো হয়েছে। আর সবচেয়ে একটা জিনিস কমন দেখা যায়, যারা সবচেয়ে বেশি র‍্যাগ দেয় দেখা যায় জুনিয়র অবস্থায় তারাই সবচেয়ে বেশি র‍্যাগের ফেস হয়। নর্মাল স্টুডেন্ট যারা থাকে মোটামুটি র‍্যাগ র‍্যাগ খুব একটা খায় না, তারা আসলে ওই ওই সিভিয়ার লেভেলের র‍্যাগ র‍্যাগ নিয়ে যাইতেও পারে না, তারা ওই অতটুকু পরিমাণ র‍্যাগ দেয় না। তো এটাকে আমি এক কথায় বলবো যে মানসিক বিকৃতি, তারা র‍্যাগ খেতে খেতে আসলে তাদের মেন্টালিটি ভাবে ইয়া হয়ে গেছে।
আব্দুল্লাহ এবার তুমি বলো, তোমার তোমার কাছে কি মনে হয় আসলে, বা তুমি নিজে র‍্যাগ খাইছো কিনা, বা তুমি যদি র‍্যাগ খেয়ে থাকো তোমার কাছে কি মনে হয়েছে কিনা যে ওকে ফাইন আমি বললে আমি র‍্যাগ দিব?
না আমার আমার কাছে মনে হয় এখানে দুটো জিনিসটা ব্যাপার, সেটা হচ্ছে এক সেটা হলো পরিচিত হওয়া। আমি যদি র‍্যাগ টার্মটা ইউজ না করি, কারণ র‍্যাগ টার্মে অনেকগুলি নেগেটিভ কনোটেশন আছে, আমি যদি এমনি চিন্তা করি যে পরিচিত হওয়া, বড় ভাইরা আসলে ছোট ভাইদের সাথে, আচ্ছা তোমরা নতুন আসছো, নতুন কথাবার্তা বলা, দেখা করা, মজা টজা করা যাই আছে, এটা একটা সেক্টর বা একটা সাইড। আরেকটা সাইড হচ্ছে বুলিং। তো এটা ওই যে আমি ঠিক শিওর না এটাকে নিহাত বলতেছিল না মহসিন বলতেছিল, মনে হয় নিহাত বলতেছিল যে এটা এমন পর্যায়ে চলে যাচ্ছে যে আসলে মানে একজনকে হিউমিলেট করে নিচু দেখায় মজা নেওয়া, আর যে বেশি আগে খাইছে সে পরে আরো দিচ্ছে, তার মানে কি টিট ফর ট্যাট অ্যাটিটিউড।
এইটা এই যে এই অ্যাটিটিউডটা কিন্তু শুধুমাত্র র‍্যাগিং এর ক্ষেত্রে না, আমি তোমাকে বলি তোমার মনে করো বউ শাশুড়ি রিলেশনশিপ, এই জিনিসটা কিন্তু পাস ডাউন হয়, যে মনে করো সে যখন বউ ছিল সে হয়তো কাইন্ড অফ অপ্রেসড হয়েছে হয়তোটা শাশুড়ির কাছে, তো সে যখন শাশুড়ি হচ্ছে সে নিজে সেম রোল প্লে করতেছে একসময়, কিন্তু কমন। আবার তুমি দেখো যে টিচিং এর ক্ষেত্রে নাম্বার কম পাইছে টিচার, আমাদের বাংলাদেশে হয়তো এই ধরনের একটা প্রবলেম কম বেশি আছে, তো সে যখন টিচার হচ্ছে সেও মনে করতেছে আরে এত সহজ তো নাম্বার দিব না, তো যেখানে নাম্বারটা ডিউ স্টুডেন্টের সে প্রাপ্য। এই আমি জানি না এটা সাইকোলজিস্ট হয়তো এটা কোনো একটা টার্মস হয়তো ব্যাখ্যা করতে পারবে, বা আমার কাছে মনে হয় সাইকোলজি পাস ডাউন করে, মানে যে একসময় অপ্রেসড হয়েছে, মাজলুম হয়েছে, সে একসময় জালিম হয়ে ওঠে যখন তার হাতে পাওয়ারটা আসে।
আমি কি একটু অন্যভাবে জিনিসটা একটু দেখার বোঝার চেষ্টা করি, সেটা হচ্ছে আমি যদি এইভাবে জিনিসটা ধরি যে আরো 10 বছর আগে বা 20 বছর আগে হয়তো ব্যাপারটা ছিল ভিন্ন, ওভার দ্য টাইম এটা আস্তে আস্তে আরো বাজে অবস্থা যাচ্ছে, ঠিক না? এবং কারেন্ট সিচুয়েশন হচ্ছে আমরা ধরে নিলাম চরম অবস্থা, আর পরে আর কি হয় আল্লাহ ভালো জানে। তো এটা কি এমন হতে পারে না যে ওভার দ্য ইয়ার্স, যেহেতু এরকম কোনো কথা না যে নর্মাল ছেলেপেলেরা বা নন পলিটিক্যাল ছেলেপেলেরা এরকম দাপট দেখায় বেড়াচ্ছে, আলটিমেটলি যারা পলিটিক্যাল ইনফ্লুয়েন্সড বেশি তারাই দেখা যাচ্ছে হয়তো বেশি দাপট দেখাচ্ছে,
হ্যাঁ
এটা কি এমন হতে পারে না যে মানে আমি আমার হাতেই সব, টিচাররাও আমাকে ভয় পায়, আমার কাছে পুলিশের নাম্বার আছে, সবই আমি কন্ট্রোল করতেছি, মানে
জাহাঙ্গীরনগরে এই ধরনের র‍্যাগ, এই মারপিট লেভেলে যায় কিনা জানি না, খুব হিউমিলেটিং র‍্যাগ, এই প্রবলেমটা বহুত আগে থেকে ছিল, এটা রিসেন্টলি এখন ওরা আসছে, ওরা বলছে শেয়ার করতেছে আমাদের সাথে বুয়েটের যেটা হচ্ছে। বাট ওভারঅল র‍্যাগিং জিনিসটা সব নন পলিটিক্যাল ছেলেপেলেরাও করে, মানে এটা খুব বাজে লেভেলে ওরাও নিয়ে যায়, হয়তো মারধর লেভেলে যায় কিনা আমি অতটা ইয়ে না, শিওর না। আর এখন ওরা যে দুটো জিনিস, ওরা দুজন যে দুটা শেয়ার করলো যে আসলে মারধর লেভেলে যাচ্ছে, থাপ্পড় চর, এখানে আমার একটা জিনিস মনে হচ্ছে, সেটা হচ্ছে র‍্যাগিং ইজ এ ব্যাড কালচার অফ ইউনিভার্সিটি অফ অ্যাক্রস দ্য কান্ট্রি, মানে সব জায়গায় এটা আছে, ইভেন প্রাইভেট ইউনিভার্সিটিতে মনে হয় আছে। কিন্তু এই বিষয়টাকে ছাত্রলীগ তাদের যে একটা মানে ডমিনেটিং ডমিনেশন করার যে একটা প্রক্রিয়া ভার্সিটিগুলোতে, অথরিটি বা পাওয়ারফুল জিনিসটা যে কন্ট্রোলে রাখার যে একটা ওদের ইচ্ছা বা ওদের যে একটা প্ল্যান, এখানে তারা র‍্যাগিংটাকে তারা একটা টুল হিসেবে ইউজ করতেছে, সাইকোলজিক্যাল ওয়ারফেয়ার আমি এটাকে বলতে পারি এক অর্থে। যে একটা ছেলে যখন প্রথমে আসলো, সে প্রথমে দেখলো ছাত্রলীগের এই দাপট, থাপ্পড় চর, উল্ট কথার বাইরে গেলেই মায়ের কাইন্ড অফ থিং, এই জিনিসটাকে তারা একটা টুল হিসেবে ইউজ করতেছে। আর নন পলিটিক্যাল ছেলেপেলেরা এটাকে ঠিক টুল হিসেবে ইউজ করতেছে সেরকম না, আমার কাছে মনে হচ্ছে নন পলিটিক্যাল ছেলেপেলেরা করছে, মজা পাচ্ছে, মজা নিছে বা একটু করছে তো কি হয়েছে, এবং ওদের কোনো লং টার্ম প্ল্যান হয়তো নাই, তারা ভাবতেছে ওকে সিনিয়র আছে, সিনিয়র হিসেবে একটা একটা মিনিমাম পাওয়ার নিয়ে চলতে হবে আমাকে ভার্সিটিতে, সো লেটস ডু সামথিং, আদারওয়াইজ এরা বেয়াদব হয়ে উঠবে কাইন্ড অফ। তো ওদের বিষয়টা অন্য লেভেলে আরো ভয়ঙ্কর আমার কাছে মনে হয়েছে, কারণ এই যে র‍্যাগিং এর যে মাত্রাটা এটা বাড়ানোর জন্য দায়ী আমার কাছে মনে হয় ছাত্রলীগ, আমি শিওর না বাট আমার ধারণা, কারণ আমার সময় আমি বললাম আমি এই লেভেলে কখনো দেখি নাই, গায়ে হাত তোলা লেভেলে কখনো যায়নি। আর যেটা ছিল উইদিন হয়তো এক ইদিন এ সেন্স টলারেবল, আমি বলতেছি যদি এটা কোনোভাবে টলারেবল না, আমার হওয়া উচিত না, একটা মানুষকে কেন একটা মুসলিমকে হিউমিলেট করা হবে, একটা মুসলিম কেন একটা মুসলিমকে হিউমিলেট করবে, একটা মানুষ বা একটা মানুষকে শুধু শুধু কেন হিউমিলেট করবে, রাইট? তো বাট এটা একটা টুল হিসেবে ইউজ হচ্ছে আমার যেটা ধারণা, ছাত্রলীগের এটা একটা টুল যে তারা আসলে সবাইকে কি বলে যে ভয় পাওয়া রাখতে চায় আর কি, একটা ওরকম একটা ওদের অস্ত্র আমি যদি বলি, আমার ধারণা এটাই। ওকে,
আরেকটা কথা বলতে চাই আমি, আসলে ওই যে ভাই যখন বলতেছেন যে সম্পর্কের বিষয়টা, পরিচিতির বিষয়টা, ঠিক আছে, তা আমাদের যখন হচ্ছে ডিপার্টমেন্টাল হিসেবে বলতেছি, যখন আমাদের ডিপার্টমেন্টের সিনিয়ররা যখন প্রথম দিন আসলো, তখন হচ্ছে বলতেছে বকাঝকা করলো কিছু, হাতের শার্টের মানে ইয়া বাটন খোলা কেন, চুল বড় কেন, এগুলা তো। তারপর হচ্ছে সবাইকে বলতেছে যে হচ্ছে বড় ভাইদের সাথে খুব ভালো সম্পর্ক রাখবা, এটা হচ্ছে ভবিষ্যতে কাজে দিবে, ঠিক আছে। তো হচ্ছে আমাদের ইয়াতে চারজন, আমরা চারজন 5-6 জন ছিলাম আমরা, যারা হচ্ছে নামাজ কালাম পড়তাম, তা আমরা হচ্ছে ভাইয়াদেরকে বললাম যে ভাই আমাদের তো দেরি হয়ে যাচ্ছে, একটার দিকে আসছে ভাইয়ারা, আমাদের তো নামাজ পড়তে হবে, চলে যেতে হবে আমাদেরকে একটু, তো ঠিক আছে যাও, ওরা কিন্তু নামাজ পড়ে তুমি আবার আসবে এখানে, আচ্ছা ঠিক আছে। তো হচ্ছে আসার পরে আমাদের সবার পরিচয় নিল, যেহেতু আমরা 5 জন ছিলাম না, তখন হচ্ছে পরিচয় পর্বটা বাতিল ছিল, মানে স্থগিত ছিল, তখন আসার পরে হচ্ছে সবাইকে জিজ্ঞেস করলো কে কোথা থেকে আসছে হ্যান ত্যান, তারপর ওই আবার একই বলি যে হচ্ছে সবাইকে বড় ভাইদের সাথে ভালো সম্পর্ক রাখবে। এখন হচ্ছে এখানে একটা সমস্যা হচ্ছে, ভালো সম্পর্ক রাখতে গিয়ে ইমিডিয়েট সিনিয়রদের মধ্যে যারা খারাপ ছিল তাদের পাল্লায় পরে আমাদের অনেক ছেলেপেলে খারাপ হয়ে গেছে, যাদেরকে দেখা গেছে প্রথম দিন আমরা এত ভালো মনে হয়েছে, প্রথম 2 সপ্তাহ ক্লাস করার পর আরে মাটির মানুষ ছেলেটা ফ্রেন্ডটা বা কোনো ধরনের ইয়া, বাট সেই দেখা যাচ্ছে 6 মাস পরে বা 1 বছর পর পলাশী মনে দাঁড়ায় হচ্ছে বিড়ি খাচ্ছে, হলে শোনা যায় হচ্ছে সে মদ খাচ্ছে, গাঁদা খাচ্ছে, ঠিক আছে? তাহলে এখানে যে তার নৈতিক যে স্খলনটা হইলো, এর জন্য আমি যতগুলা দেখছি সবগুলোর মানে মূলে হচ্ছে ছাত্রলীগ। আমি যদি ডাইরেক্টলি বলতে চাই, এর মূলে ছাত্রলীগ। মানে আমি আজ পর্যন্ত এবং যারা তাদের সাথে এমন ভাবে মিশে গেছে তারা সবাই এখন ছাত্রলীগ করে, আমার যারা ফ্রেন্ডরা ছিল সবাই এখন ছাত্রলীগ করে। তাহলে আমার, আমি এই জন্য যারাই আসে নতুন তাদেরকে আমি এই কথাটাই বলি, আমার পরে যে যতগুলো ব্যাচ আসছে আমি বলছি যে দেখো এই কথা অনেক শুনবা যে হচ্ছে এক দিলে বা হচ্ছে বড় ভাইয়াদের সাথে হচ্ছে ভালো সম্পর্ক রাখলে তোমার ভবিষ্যতে কাজে দিবে বা সম্পর্ক ডেভেলপ হবে, বাট এমন সম্পর্কে এমন ভাবে চলবা না ভাইয়াদের সাথে। কোন ভাইয়ের সাথে তোমার ভালো সম্পর্ক হওয়া উচিত, কার সাথে তোমার জাস্ট হাই হ্যালো পর্যন্তই থাকা উচিত, এটা তোমাকে বুঝতে হবে। কারণ 1 বছর পর দেখবা তোমারই ব্যাচমেট কিছু আছে যারা তাদের সাথে বকে গেছে। তো এটা হচ্ছে আসলে কমন, আমি দেখছি বইতে যে হচ্ছে প্রতি ব্যাচ থেকে প্রতি ডিপার্টমেন্টে দেখা যায় 10 থেকে 15 জন মানে বেলাইনে চলে যায়।
আচ্ছা আচ্ছা, এই যে কথাটা বললো এখন যে তোমার ফ্রেন্ড ছাত্রলীগের সাথে ছাত্রলীগের পাল্লায় পড়ে বা যে কারণে হোক তারা ছাত্রলীগ করতেছে এখন, আমার প্রশ্ন হচ্ছে যে বুয়েটের একটা ছেলের ক্যারিয়ার মোটামুটি নিশ্চিত ভাবে বলা যায় যে অন্য যে কোনো ভার্সিটির ক্যারিয়ার, ভার্সিটির ছেলে পেলেদের তুলনায় তার ক্যারিয়ারের মানে গড়ার সম্ভাবনা বা ভালো ক্যারিয়ার গড়তে পারার সম্ভাবনাটা মাচ বেটার, রাইট? বুয়েট অনেক কিছু পিছিয়ে আছে, অনেকে অনেক কথা বলবে, ফাইন আই এগ্রি, বাট এর পরেও বুয়েট থেকে মনে করে একটা ছেলে স্কলারশিপ পেয়ে বাইরে যাওয়া বা দেশের মধ্যেও জব পাওয়া, দেশে জব না পেলে বাইরে যেতেই পারে, মোটামুটি সবাই চলে যেতে পারে, এটা আমি দেখতেছি সবসময় লাস্ট ফিউ ইয়ার্স। এইরকম একটা ক্যারিয়ার তার আছে, তার সামনে পথ খোলা, সে বেস্ট ইউনিভার্সিটিতে পড়তেছে বাংলাদেশের, তাহলে এরকম একটা ছেলে কেন আসলে ছাত্রলীগ করে? মাস্তানি করে, এরা এই রংবাজি করে, মারধর করে, এরা সব বাজে, তো এই দলেই কেন আবার তারা ভিড়ে যখন তাদের সামনে বেটার অপরচুনিটি আছে? আমি আরেকটু ভেবে যদি চিন্তা করি যে ঢাকা ইউনিভার্সিটির মনে করো যারা ছাত্রলীগ করে, রাজনীতি করে, এদের ক্যারিয়ার, পলিটিক্যাল ক্যারিয়ার কিন্তু মাচ মানে ব্রাইটার, ইন দ্য সেন্স যে ছাত্র ঢাকা ইউনিভার্সিটি ট্রেডিশনালি লাস্ট 30-40 ইয়ার্স ধরে মনে করো পলিটিক্স এর হটবেড, তাই না? এখান থেকে যারা সিরিয়াসলি রাজনীতি করে তারা কিন্তু ঢাকা শহরের এমপি পর্যন্ত চলে যায় বা অনেক উপর লেভেলে তারা যেতে পারে। বুয়েটা কিন্তু আমার জানা মতো সেরকম না, বুয়েট কিন্তু একটা ছোট ইউনিভার্সিটি এবং বুয়েটের জায়গাটা ডিফারেন্ট, মানে এটা কখনোই রাজনীতির একদম মানে ইয়ে ছিল না, চর্চার জায়গা ছিল না অতটা কখনোই বুয়েট। তো বুয়েটের এইরকম একটা জায়গায় কেন একটা ভালো স্টুডেন্ট, খুব ব্রিলিয়ান্ট স্টুডেন্ট, কেন এই পথে পা বাড়ায়?
আচ্ছা, এখানে যেটা বললেন যে কেন মানে বুয়েটের একটা ছাত্র এটাকে মানে বেছে নেয়, ঠিক আছে, তো এখানে আমি একটা জাস্ট ব্যাকগ্রাউন্ড একটা জিনিস বলতে চাই, যেহেতু বললেন যে হচ্ছে তো আমরা যখন শুরুর দিন আসি তো তার 2-3 দিন পরে হচ্ছে ছাত্রলীগ থেকে সবাইকে রিসিপশন দেওয়া হবে, ঠিক আছে? তো তাদের কিছু ভালো ভালো কথার মধ্যে তারা কিছু বলছে যে বুয়েট ছাত্রলীগ এটা করে না, অন্যান্য ছাত্রলীগের মতো না, তারা হচ্ছে চাঁদাবাজি করে না, ই করে না, সেই করে না। আচ্ছা, তো চাঁদাবাজি কথাটা দেখে মনে হইল, তো ওই ওই বারই হচ্ছে আমার এখনো মনে আছে, আমি হচ্ছে রমজান মাসে ক্লাস শেষ হয়ে গেছে মনে হয় শেষের দিন, তো সেহেরি করার পরে হচ্ছে নামাজের জন্য চিন্তা করলাম যে হল মসজিদে না পড়ে সেন্ট্রাল মসজিদে যাই আমার রুমমেটের সাথে, তখন আমার যে রুমমেট ছিল তার সাথে, তো বললো যে আচ্ছা ঠিক আছে চলো যাই। তো আমাদের হলের পাশে হচ্ছে একটা ধরে নিয়ে আছে কি বলে খাবারের দোকান আছে, রুটি টুটির দোকান, রুটি সবজির দোকান, যেটা 4-5টা পর্যন্ত এখনো চলতো, এই রিসেন্ট ঘটনাতে এটা সব তুলে দেওয়া হয়েছে। তো আমরা দেখলাম যে হচ্ছে আজান দিল, তারপর আমরা বের হয়ে যখন ওই জায়গায় গেছি দেখতেছি হচ্ছে আমাদের চোখের সামনে তৎকালীন হচ্ছে যে ছাত্রলীগের সভাপতি সে হচ্ছে চাঁদা নিচ্ছে, ঠিক আছে, চাঁদা নিচ্ছে এবং সে চাঁদাটা নিয়ে ঘুরছে, দেখে যে আমরা 2 জন দাঁড়ায় আছি।
চাঁদা কার কাছ থেকে নিচ্ছে?
ওই যে যাদের কাছে মানে যাদের হচ্ছে মানে যারা ওখানে রুটি বিক্রি করে,
রুটির দোকানদার আর কি।
ও আচ্ছা, হ্যাঁ, মেইনলি হচ্ছে কি প্রতিটা হলেই হচ্ছে সবগুলাতেই ধরেন কোন কোথাও একটাতে পোলাওয়ের দোকান আছে, কোনটাতে রুটির সবজির দোকান আছে, কোথাও ধরেন চা বিস্কুটের দোকান আছে, ঠিক আছে, একদম আমাদের চোখের সামনে সে নিল এবং ঘোরার সাথে সাথে দেখে যে আমরা 2 জন টুপি পাঞ্জাবি পরে যাচ্ছি, তো সে আমাদের সামনে মাথা নিচু করে চলে গেল, ঠিক আছে। এরকম একবার আমি বেশ কয়েকবার দেখছি, একলা যখন ছিলাম তখনই দেখছি। তো তখন এইটা নিয়ে হচ্ছে আমি আমার ফ্রেন্ডের সাথে বেশ কিছু তর্কাতর্কি হয়েছে, যারা আমার ডিপার্টমেন্টে পরে ছাত্রলীগ করে, তো তারা জিনিসটা কেড়াই গেছে। এখন আমি এটা বলবো যে হচ্ছে কেন তারা ইয়াগ করে। আমি যে আমার বুয়েট লাইফে দেখছি, ধরেন আমার ডিপার্টমেন্টে বা আমার আশেপাশে চেনা পরিচিত, তারা ফার্স্ট ইয়ার সেকেন্ড সেমিস্টার পর্যন্ত মোটামুটি কেউই ছাত্রলীগে সক্রিয়ভাবে জড়ায় না। দেখা যাচ্ছে হচ্ছে বুয়েটে যখন ঢুকে বেশ কিছু দূর হচ্ছে একটা গ্যাপ থাকে পড়াশোনার, যেমন আমাদের বুয়েটে ঢুকার আগে দেখা যায় 3-4 মাসের গ্যাপ থাকে একটা, মানে ভ্যাকেশনের জন্য, অ্যাডমিশন টেস্টের পরে। আর আর একটা সমস্যা আমি যেটা মনে করি, যেমন আমরা ক্লাস 9-9 যখন সায়েন্স নেই বা যখন ইন্টারমিডিয়েটে পড়ি, তখন আমাদের একটা নির্দিষ্ট গোল থাকে। কি গোল থাকে? মানে বুয়েটে যাব। বুয়েটে ঢুকার পরে গোলটা কিন্তু আর মানে এরকম কারো বেশিরভাগের গোলটা থাকে না যে আমি এটা করবো, বা ধরেন কিছু আছে যারা হচ্ছে সায়েন্টিস্ট হতে চায়, MIT তে যাইতে চায়, আলাদা বিষয়, বেশিরভাগের হচ্ছে গোল থাকে না। আমি ঢুকছি, ঠিক আছে, আমি হচ্ছে মানে অনেক কিছু করে ফেলছি, এখন হচ্ছে আমি এখানে টিকে থাকবো। এই যে মাঝখানে 3 মাসের গ্যাপ এবং হচ্ছে এই যে তাদের গোল না থাকার কারণে বেশিরভাগই হচ্ছে অনেকেরই 1-1, 1-2 এর রেজাল্ট একটা বড় ধরনের ধাক্কা খায়। এখন হচ্ছে ওই যে বললাম না, যাদের সাথে চলতো, যে বলতো না কিছু ভাই যে হচ্ছে যে আরে মানে ব্যাপার না, আমাদের সাথে মানে বড় ভাইয়ের সাথে কানেক্ট ভালো হবে, এখান থেকে দেখা গেছে ওইসব বড় ভাইয়েরা বেশিরভাগই হচ্ছে ছাত্রলীগের সক্রিয় সদস্য ছিল। এখানে তাদের সাথে একটু একটু করে তারা মিশা শুরু করলো। মিশা শুরু করার পরে দেখা যাচ্ছে এখানে একটা ফায়দা আছে, যে আপনি যেটা বললেন যে ছাত্রলীগের বিরুদ্ধে কেউ কথা বলতে পারে না, কারণ তারা দেখতেছে যে তারা যদি কিছু একটা বলে সেটার বিরুদ্ধে কথা বলার জন্য কোনো অপোজিশন পার্টি নেই বা সাধারণ ছাত্রী কথা বলে না। এখন হচ্ছে এই জন্য দেখা যাচ্ছে তারা দেখা যায় আস্তে আস্তে সক্রিয় হওয়া শুরু করে, এবং সক্রিয় হওয়া শুরু করার সাথে সাথে দেখা যায় সবই যায়। আমার ক্লোজ একটা ফ্রেন্ড ছিল, একটা ক্লোজ, এখন তার খোঁজ বলতে ঘৃণা লাগে আসলে আমার, ঠিক আছে, সে হচ্ছে আমার যত 2-1 হচ্ছে জয়েন করলো, জয়েন করার পরে হচ্ছে মানে এমন ভাবে জয়েন করলো যে দেখতাম যে সে ক্লাসে আমাদের রুমে বা আমরা যখন ডিসকাশনে সিটি পড়া পড়তাম, তো তখনও দেখতাম তাকে বড় ভাইয়েরা ফোন দিছে যে তোমাকে একটু তোকে একটু আসতে হবে, বিভিন্ন কাজ আছে, তো ও হয়তো আধা ঘন্টা আগে পড়তে আসছে, পড়তে আসার পরে হচ্ছে দেখা যায় চলে গেল, আর পড়াশোনা নাই চলে গেল। চলে যাওয়ার পরে এই যে তার যে মানে মানে কন্টিনিউটি যেটা ব্রেক হইলো, এই ব্রেকটা তার শুরু হইতে থাকলো, শুরু হইতে হইতে টুটুক পর্যন্ত তার অবস্থা একদমই বাজে হয়ে গেল। দিয়ে সে এমন ভাবে মানে সক্রিয় ভাবে ছাত্রলীগ করা শুরু করছে। তো একদিন হচ্ছে আমার এখনো মনে আছে, আমার সামনে একটা ছেলেকে, তার তারই কলেজের ফ্রেন্ড, সে বলতেছে আচ্ছা তুই যে এটা করতেছিস ফায়দাটা কি, তোর তো রেজাল্ট খারাপ হচ্ছে, তুই ক্লাস করতেছিস না, ল্যাব খালি করতেছিস, একদিনও ক্লাসে ভালোভাবে দেখি না, আর ক্লাস করলেও ঘুমাস ক্লাসে বসে। তো এখন সে সবার মানে একদম ঠাস করে বলছে এত ক্লাস করে তুই কি করবি, এই যে দেখ আমি সক্রিয় রাজনীতি করতেছি, এই যে তোর আমার একটা সরকারি ভালো চাকরি হবে, ও একদম এইটা আমার কানের সামনে বলছে, আমার আমাদের দুইজনের সামনে। তো আমরা তো আর কি বলবো, মানে কিছু বলার মতো না, যে ও যখন এটা আমরা আমি আর কিছু বলি নাই, যে আমার পাশে যে ছিল ঠিক আছে কর তাহলে দোয়া করি তোর হোক। আর সমস্যা হচ্ছে কি জানেন ভাই, যে ছেলেটা এই কথাটা বলছিল সে ওই যে এজাহারভুক্ত
ঢুকতেছে, সে ওয়ান অফ দ্য বেস্ট বাংলাদেশে, ঠিক না, সেরকম মেধাবী, অ্যাটলিস্ট সেভাবেই তো ছেঁকে ছেঁকে আনা হয়, ক্রিম অফ দ্য ক্রিম। কিন্তু যদি আমি পড়ালেখা না করে এরকম মদ গাঁজা খেয়ে ঘুরে বেড়াইতে পারি, যা ইচ্ছা করতে পারি, এবং নিশ্চিত যে আমি পলিটিক্যাল ইনভলভ থাকলে আমার চাকরি হবে, লিঙ্কের মাধ্যমে হোক যেমনি হোক হবে, তাহলে আমি কেন খামাখা কষ্ট করে পড়ালেখা করবো? এবং সে যেটা বলছে সেই সময় হয়তো এই একই কথা অন্যরাও বলে এবং যার যে যার মতো চাকরি হয়তো পেয়েও গেছে।
হ্যাঁ, আই থিংক হি ওয়াজ বিইং অনেস্ট, আই মিন হ্যাঁ,
আমার পরিচিত এরকম আছে, ধরেন যে হচ্ছে মানে পরিচিত না, মানে আমি শুনছি কুকুন ব্যাচ 07 বা 08 আমার ঠিক মনে নেই, তো সে হচ্ছে মানে প্রখর ছাত্রলীগ করতো এবং হচ্ছে খুবই বাজে ভাবে সে ছাত্রদেরকে পিটাইছে, এটা আমি শুনছি অল্প কিছু। তো সে হচ্ছে এখন একটা টপ লেভেলে সরকারি চাকরি করে, ঠিক আছে, তো তারই পরিচিত একটা ফ্রেন্ড মানে আমার আমার বড় ভাই হয়, উনি বলছে সে লবিং করে ঢুকছে, ঠিক আছে, উনি ওই কোম্পানিতে চাকরি করে, ঠিক আছে, সরকারি কোম্পানি একটা, তো বলবো না কোন কোম্পানি। তো বলতেছে এখনকার যারা, ও তো অনেক আগে ঢুকছে, এই লবিংটা তখন মানে কম ছিল, বাট এখন হচ্ছে এই লবিং সিস্টেমটা আরো অনেক বেশি, যেটা তুমি চিন্তাও করতে পারবে না। তো এই জন্য উনি বলতেছে যে যারা করে তারা আসলে এইসব ফায়দার জন্যই ছাত্রলীগ এখন করতেছে, তারা দেখতেছে তাদের রেজাল্টটা একটু খারাপ হয়ে যাচ্ছে, এটা তাদের একটা ভালো ব্যাকগ্রাউন্ড হইতে পারে, মানে হেল্পিং হ্যান্ড হইতে পারে চাকরি খোঁজার জন্য, এই জন্য তারা হচ্ছে এটা করতেছে। এমনকি আমি এমনও চিনি যে 11 ব্যাচের এক ভাই আমার হলেরই, এত মানে বাজে ছে, মানে আমি কি বলবো, সে এমন ভাবে ছাত্রদেরকে মানে টর্চার করছে ফিজিক্যালি এন্ড মেন্টালি। তো উনি হচ্ছে এখন বিটিআরসি না বিটিআরসি মনে হয় আছে, যতটুকু মনে হয় বিটিআরসি হচ্ছে একজন,
সে ছাত্রলীগ করতো,
হ্যাঁ করতো করতো, মানে সে পোস্টেড ছিল ইয়ার বুয়েট ছাত্রলীগের পোস্টেড ছিল, আসাদ নহলের পোস্টেড ছিল।
আচ্ছা আচ্ছা,
তো সে এখন হচ্ছে বিটিআরসি আমার যতটুকু মনে পড়ে সেখানে চাকরি করতেছে এবং সে বিসিএস এর ইয়ার প্রিপারেশন নিচ্ছে। তো এখন আমি বললাম তো এক ভাই কেউ নাম দিন, ভাই বিটিআরসি ইয়া হলো কিভাবে, তখন উনি আমাকে বলতেছে উনিও বিটিআরসি তে চাকরি করে, উনি বললো তুমি তো বুঝতেই তো পারতেছো কিভাবে হয়েছে, তো অপরিচিত ছিল অনেক বেশি, এবং হ্যাঁ সে আসলে অনেক বেশি পরিচিত ছিল ইয়ার আগেরকার যে সুব্রজ্যোতি টিকাদার এবং আবু সাইদ কনক যারা ছিল তাদের সাথে খুব বেশি মানে ক্লোজ ছিল, ঠিক আছে।
আচ্ছা, সো ওয়ান অফ এ রিজন বা মোটিভ বলতে পারো যে তোমার ধান্দা, যেটা দুনিয়াবি ধান্দা, যে সে একটা বেটার জব পাবে, এটা একটা গ্যারান্টি হিসেবে কাজ করে ছাত্রলীগ, এটা সত্যি, এটা আমাদের সময় আমি দেখছি তুমি যেটা বলতেছো। তবে আমি এটা বোঝার চেষ্টা করতেছি, ওকে ফাইন, ছাত্রলীগ করলে বেটার চাকরি পাওয়া যাবে, গভর্নমেন্ট জব পাওয়া যাবে, এটা তখনও ছিল, কিন্তু এখন যেই মারমুখী আচরণ, বা এটা কেন, এটা ঠিক, ইজ ইট জাস্ট বিকজ আসলে কালচারটা এরকম হয়ে গেছে? আমি মানে আমি এটা বলতে চাচ্ছি যে আমাদের সময় আমি 04 05 এর ব্যাচের ভাইদেরকে দেখছি, তোমাদের থেকে মতো 10-12 বছর সিনিয়র হবে, তারা ছাত্রলীগ করছে, তারা মারামারি করতো না সেভাবে করে, কিন্তু তারা প্রত্যেকে হয়তো পিডিবি বা সামওয়্যার ওই ধরনের কোনোটা জায়গায় জব পেয়ে গেছে। এখন এই যে মায়ের ধর দেওয়ার বিষয়টা, আমি তোমরা হয়তো দেখছো, আমি যেটা শুনছি, ইজ ইট ট্রু, তোমরা বলতে পারবে বেটার, যে যে যত মায়ের ধর করতে পারে বা এটা কাইন্ড অফ তার ছাত্রলীগের ক্যারিয়ারের তাকে প্রমোশন দেয়?
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা এটা সত্যি
ট্রু, এটা তো খুবই কমন জিনিস, জেলে যেতে পারলে তার পোস্ট বাড়বে।
হ্যাঁ, আমার মনে পড়ে হঠাৎ করে তোমরা যে এই ছিল চিহ্ন হয়তো, হ্যাঁ বলো তুমি শেষ করো।
হ্যাঁ না, বলেন ভাই, আপনি বলেন, প্রশ্ন বলেন।
না, আমার আমার মনে পড়লো যে ওই যে সিয়াম 09 এর একটা ছেলে ছাত্রলীগ করতো খুব, হ্যাঁ, এই ছেলে যখন, এই ছেলে একদম ফার্স্ট ইয়ার কি সেকেন্ড ইয়ারে বোধ হয় মায়ের খায়া হাত ভাঙছে, কে মার দিছে আমি জানি না, ছাত্রলীগের গ্রুপ মার দিছে নাকি সামহাও, সে ওইটা মানে হি ওয়াজ হ্যাপি যে তার হাত ভাঙছে, এটা তার একটা ক্যারিয়ারের প্রমোশনাল পয়েন্ট, প্রমোশন পাওয়ার একটা পয়েন্ট হয়েছে, এবং এরপর থেকে সে আরো উপরে উঠে গেছে আর কি। এবং যে মায়ের খায় বা মায়ের দেয় কাইন্ড অফ বিষয়টা এরকমই শুনছি, যে যে যত বেশি অ্যাগ্রেসিভ, যে যত বেশি আসলে কাজ করে দেখাতে পারে, তার উপরে ওঠার রাস্তাটা তত সহজ হয়।
রেগুলার এগিয়ে ক্ষেত্রে যেটা হচ্ছে 99% যে পলিটিক্যাল লাই এ ধরনের সিভিয়ার ট্রেকিং এর মানে করার সময়, তো এটা হচ্ছে আপনি মানে শিবির ব্লেম দিয়ে যদি কেউ মারতে পারে, তারপর আমাদের ওখানে কিন্তু আবার দুইটা কোরাম আছে বিভিন্ন গুলাতে, একটা হচ্ছে প্রেসিডেন্ট কোরাম আর একটা হচ্ছে জেনারেল সেক্রেটারি কোরাম। তো এক কোরামের কেউ যদি শিবির ব্লেম দিয়ে মারতে পারে কাউকে, সেটা হচ্ছে ওই কোরামের জন্য একটা ক্রেডিট বলতে পারেন, একটা অর্জন বলতে পারেন।
এই ফোরাম জিনিসগুলি কি?
কোরাম 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 জিনিসটা হচ্ছে শুধুমাত্র সবাই মানে পলিটিক্স করে,
মানে মানে মোট কথা এরকম মানে শিবির বলে মারতে পারলে প্রমোশন নিশ্চিত বা উপরের পদে যাওয়া নিশ্চিত।
এখানে আমি একটা কথা বলি আব্দুল্লাহ, এটা এটা কিন্তু শুধুমাত্র ছাত্রলীগের বিষয় না, এটা প্রশাসনেও আছে। প্রশাসনেও তোমার মনে করো অ্যাট টাইমস কখনো কখনো এরকম সময় আসে যে পুলিশদের মধ্যেও মানে প্রমোশন পায় যখন তারা সার্টেন লেভেলের, জাস্ট এরকম জানো কি না জানি না, আমি শুনছি প্রেশার দেয় যে ধর ধর অ্যারেস্ট করতে হবে, যে যত বেশি অ্যারেস্ট করতে পারবে সে তত বেশি দেখায় বা আমি অ্যারেস্ট করতে পারছি বা আমি বের করতে পারছি, এবং জোর করে মামলা দিয়ে দেয় টু শো যে সে কাজ করছে।
হ্যাঁ হ্যাঁ, এইটা মোটামুটি আইডিয়া আছে,
বিষয় আছে এটা,
সব জায়গায়। তাও আমি একটা জিনিস, হ্যাঁ নিহাত বলো, না না বলো, সমস্যা নাই,
বলতে চাচ্ছিলাম এখানে আরেকটা ফিলোসফি কাজ করে, সরি সাইকোলজিক্যাল একটা ব্যাপার কাজ করে, সেটা হচ্ছে এই যে যখন কোন একজন শিবির কর্মী ধরা হলো, তখন ওই শিবির কর্মীর উপর যত বাজেভাবে চড়া হওয়া যায় এই জিনিসটাও কিন্তু তাদের একটা বলতে পারেন কলিগের প্রতি কতটুকু ডেডিকেশন তাদের, এটাকে অনেক ক্ষেত্রে মেজার করে এই জিনিসগুলো দিয়ে, যে এসব ব্যাপারে মানে অনেক বেশি রাফ। যেমন আমাদের সেদিন এক ভাই পোস্ট দিল কি, উনিও কিন্তু ছাত্র লীগ করে এবং পোস্টের একজন কর্মী, পোস্টের একজন তো উনি পোস্ট দিল হচ্ছে যখন এই ধরনের শিবির সন্দেহে স্টুডেন্টকে ধরা হয় তখন উনি চাইলেও তাদের গায়ে হাত তুলে না, সবাই মারতেছে, স্ট্যান্ড দিয়ে মারতেছে, বেল দিয়ে মারতেছে, বাট উনি পার্সোনালি মারেন। এবং এই কারণে তাকে তার জুনিয়ররা পর্যন্ত তাকে বিভিন্ন ভাবে উস্কানি দেয়, বিভিন্ন ভাবে তাকে ইয়া করে যে সে কেন তাদেরকে মারতেছে। তো এই ধরনের একটা ব্যাপার কিন্তু আমাদের এখানে কাজ করে, যে কে কত বেশি রাফ হতে পারছে এই ধরনের ব্যাপারে,
যদি একটা ছেলেকে শিবির সন্দেহ করে বা নিয়ে আসা হয়েছে, ধরে নিয়ে আসা হয়েছে অথবা শিওর হয়েছে যে সে শিবির করে, তাহলে কিন্তু তাকে প্রথমে সেকেন্ড ইয়ারের ছেলেটাকে বলা হবে যে তুমি তুই যা তুই দেখি কি করতে পারিস। ব্যাপারটা বুঝছেন, সে হয়তো কখনো কাউকে চর থাপড়ে দেয়নি, সে ছাত্রলীগে ঢুকছে।
আমি আমি বলি তোমার এটা বলার পর মনে পড়ছে হঠাৎ করে, এই যে আপনার একটা ফ্রেন্ড বা আমি জানি না ফ্রেন্ড কিনা, দুইটা একটা কমেন্ট দেখছিলাম আমি, জেমি নামের একটা ছেলে আছে এই 10 লিস্ট, হ্যাঁ তার কমেন্ট দেখছিলাম যে সে দুষ্টামি করতেছিল এই আপনার, যে কি একটা করার 100টা উপায় বই লিখেছেন মোহাম্মদ জমি মুনতাসির, সরি হোয়াটস নেম ছিল যে জাস্ট পাওয়ারের কারণে বা ইয়ের কারণে তার সাথে যার একটা রিলেশনশিপ, ভালো রিলেশনশিপ, সেই ছেলেটা তার সামনে পিটাই মারা হলো, সে নিজে মারছে কিনা আমি জানি না, বাট হি ওয়াজ ওয়ান অফ দেম, এবং তার কাছে ওইটাই ওই যে বড় ভাই যেটা বলছে তাকে ধরে নিয়ে আসো বা তা কিছুটা করো, এটাই তার কাছে মোর ইম্পর্টেন্ট দেন ফ্রেন্ডশিপ। মানে কি পরিমাণ ইনহিউম্যান হতে পারে একটা উইদিন এ 6 মান্থস, জাস্ট পাওয়ার বা ক্ষমতা জিনিসটা মানুষকে কত কি নিচে নামাইতে পারে, এটা এটা আসলে আর কি বলবো।
আচ্ছা এখানে আমি একটু কথা বলি, এই যে আপনাকে যে মাস হলো এখান থেকে কিন্তু একটা ব্যাপার বুঝে যাই, যে আপনি যদি দেখবেন এখানে মোস্ট সিনিয়র বেঞ্চ 15 বেঞ্চে কিন্তু পেয়া ছিল শুধুমাত্র 3 জন, ঠিক আছে, এরপরে তার ইমিডিয়েট জুনিয়র 16 বেঞ্চেরও ছিল সম্ভবত 3 জন, আর 17 বেঞ্চ যেটা হচ্ছে সেকেন্ড ইয়ারে আছে, সেকেন্ড 17 বেঞ্চের ছিল মোটামুটি শুরুর দিকে ছিল 8-10 জন, আর মোটামুটি অ্যাভারেজে 8-9 জন ছিলই।
আচ্ছা
তো 17 বেঞ্চের পলিটিক্যালি মানে এই যে তাদের যাত্রাটা কিন্তু মাত্র শুরু, জুনিয়র অবস্থায় কেউ কিন্তু পলিটিক্যালি অতটা ইনভলভ হয় না, ইনভলভ শুরু হয় সাধারণত সেকেন্ড ইয়ার থেকে মোটামুটি তাদের যাত্রাটা শুরু হয়। তো এই ক্ষেত্রে সিনিয়ররা যেটা করছে তাদের ক্ষেত্রে আমরা যে শুনছি সেটা হচ্ছে তাদেরকে দিয়ে পিটাত, যখন তারা পিটাতে পারত স্বাভাবিক এতদিন যার সাথে খেলে আসছে বসে আসছে কে আসছে তাকে কিভাবে মারবো, তখন সিনিয়ররা নিজেরাই বলতো যে যে মেহেদী হাসান রবিন সে স্থান দিয়ে পিটাচ্ছিল, তারপরে তাদেরকে বলছিল যে দেখ শিবির কিভাবে শিবিরের প্রতি কোনো দয়া নাই নাই, এই যে এই ধরনের কথাবার্তা বলে তাদেরকে তাদের এই যে মেসেজটা তাদেরকে সেন্ড করা হয় তাদের ভিতরে। তো শেষমেশ যতটুকু শুনলাম যে 17 বেঁচে 3 জন তার উপর খুলছিল, স্ট্যান্ড দিয়ে মারছিল, জেমি আর হচ্ছে তানিম
দেখানোর জন্য, সে আসলে কি মন থেকে কি মানে শিবিরকে ঘৃণা করে কিনা বা।
আচ্ছা এটা এবার আমি তোমার একটা প্রশ্ন করি, এই যে শিবির বলে মারা, হ্যাঁ তারা দেখো সবসময় একটা কাভার স্টোরি অলস থাকে ছাত্র লীগের বা আওয়ামী লীগের বা গভর্নমেন্টের, যে এরা জামাত শিবির, মানে জামাত শিবির মানে এটার ইমপ্লিকেশনটা হচ্ছে এদেরকে মারা পিটা, এদের রক্ত ফালানো হালাল, ইউ ক্যান ডু ইট, নো ওয়ারিস, মানে এটা হলো এদের শত্রু, ওদেরকে মায়েরা ফেলা, মায়েরা ফেলা একটা ফেলা কোনো সমস্যা নেই, বিষয়টা কিন্তু ওইদিকে ওইদিকে চলে যায়। এই ঘৃণার যে রাজনীতি, এটা কিন্তু ওইদিকে ধাবিত করে মানুষকে, যে সো মাচ সো যে একটা শিবিরের ছেলেকে যদি রাস্তার মধ্যে ছাত্রলীগের ছেলেরা পিটায়, নো ওয়ান ব্যাটস এন আই, অ্যাটলিস্ট মোস্ট অফ দ্য পিপল কাইন্ড অফ, এরকম একটা বিষয় মানুষের মধ্যে ঢুকে গেছে। আমার কথা হচ্ছে এই যে ঘৃণার, মানে যে বিষয়টা, মানে এত ঘৃণা না থাকলে কিন্তু হ্যাপি হতে পারে না, রাইট? আমার প্রশ্ন হচ্ছে, আমি আমি ধরে নিলাম ঠিক আছে যাও শিবির দেশের শত্রু, ওকে ফাইন, মারতে চাও আছে মারো, ঠিক আছে। প্রশ্ন হচ্ছে এই যে আব্রার মতো ছেলেরা শিবির করে নাই, শিবির করা কোনো দোষের কিছু না, আমি শিবিরের সাথে ডিসএগ্রি করি বা না করি, আই হ্যাভ টু সে শিবির করা কোনো দোষ না, কারণ বাংলাদেশের কনস্টিটিউশনাল রাইট অনুসারে একটা ছেলে শিবিরে জামাত করতে পারে, ওকে? ছাত্রলীগ বুঝতে পারে, মানে দেখো আপনার বা আপনার মতো অনেক কেস, আপনার নামটা এখন বারবার আসতেছে, বাট দেয়ার আর মেনি পিপল লাইক আপনার যারা আসলে শিবির করতো না, তো ছাত্রলীগ এটা কি বুঝে না, নাকি এটা বোঝার চেষ্টা করে না, নাকি দে আর ডাম্প এন্ড মানে এতটাই বোকা যে তারা এটা বুঝে না, যা 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 পারলো, মনে করো একটা ছেলের মধ্যে নামাজ পড়ার সাইন দেখতেছে, সে রেগুলার মসজিদে নামাজ পড়তেছে, ও তাহলে শিবির তাকে মারো, নাকি তারা এটা বুঝে না? যে
এখানে একটা কথা আছে,
মানে
এখানে একটা কথা আছে,
হ্যাঁ হ্যাঁ
সে কথাটা হচ্ছে, দেখেন যে এখানে মানে হলের মধ্যে মানে বলতে গেলে নামাজ পড়ে এই টাইপের দুইটা গ্রুপ আছে, মানে দুইটা গ্রুপ মানে কি, একটা হচ্ছে আমাদের তাবলিগ, ঠিক আছে, আরেকটা হচ্ছে যারা তাবলিগ করে না, নন তাবলিগ, বাট তারা নামাজ পড়ে, ঠিক আছে। আচ্ছা, তাবলিগ যখন দাওয়াত দিচ্ছে সেটা তাদের মানে কোনো সমস্যা হচ্ছে না, মানে তাদেরকে কিছু বলতেছে না, বাট যখন একটা ছেলে সে হচ্ছে টুপি পাঞ্জাবি পড়তেছে না, প্যান্ট শার্ট পড়তেছে, নামাজ পড়তেছে, দাঁড়িয়ে আছে, সে যখন একটা ছেলেকে দাওয়াত দিচ্ছে সেটা তাদের চোখে যদি কোনোভাবে ধরা পড়ে তাহলে তাকে তারা প্রাইমারি টার্গেট করে। এবং প্রতিটা হলেই তো মানে জুনিয়র যারা ছাত্রলীগে জয়েন করে তাদেরকে দায়িত্ব থাকে, উন্নত তাদের মেইন দায়িত্ব থাকে এইটা, যে এইটা সিলেক্ট করা যে কারা কারা নামাজ পড়ে, তাবলিগ করে না, বাট ছেলেদের সাথে কোনো নতুন ছেলেপেলেদের সাথে কথা বলে, ঠিক আছে। এইটা কারণে হচ্ছে আমার নিজেরই পরিচিত অনেক মানে ছেলেকে হচ্ছে নিয়ে গেছে, দিয়ে মানে মানে অজস্র ভাষা মানে এমন ভাবে পিটাইছে, মানে এটা আসলে মানে যখন শুনছি এটা আসলে মানে কি মানে কোনো চিন্তা করা যায় না যেভাবে পিটাইতে পারে, ঠিক আছে। বাট শেষ পর্যন্ত কিছুই পায় মানে যখন পায় নাই কিছু, ফজরের বেলা যখন একদম আধমরা করে ফেলছে তখন যে কি বলছে, ঠিক আছে আমরা প্রতি বছরই হচ্ছে এরকম দু একজনকে ধরি, তো দেখা যায় এবার হচ্ছে তোমার ভাগ্য পড়ছিল, তুমি আসলে কিছু সাথে জড়িত না, সরি এইটা বলছে। সে হাঁটতে পারতেছিল না, সে ওইখান থেকে যে নজরুল ইসলাম হলে আসবে সে হাঁটতে পারতেছিল না, তো তখন হচ্ছে তার রুমমেটদেরকে একজনকে ডেকে বলছে যে ওকে নিয়ে যাও, জাস্ট একটা সরি, এবং বলছে যে পরের দিন ক্লাসে যাওয়ার দরকার নেই, ঠিক আছে, এইভাবে বলছে। এখানে হচ্ছে মানে কোনো ধরনের ইয়া নাই, কোনো ধরনের কোনো মানে জাস্ট দেখছে যে হয়তো সে নতুন ছেলেদের সাথে কথা বলে, সে নতুন ছেলে তাবলিগ করে না এরকম। এখানে আর একটা কথা ভাই কি, আমি আসলে মানে এখন আমার বলতে মানে আমি তাবলিগ সম্পর্কে খারাপ কিছু বলতেছি না, বাট সেটা আমাকে বলতে হবে, আমি বলতে চাই এটা আজকে। যখন হচ্ছে আমার হলের কিছু পরিচিত বড় ভাই ছিল, আমার খুবই ক্লোজ বড় ভাই, যার সাথে আমি মানে বলতে গেলে এখনো কথা বলি, ঠিক আছে। একদিন হচ্ছে আমার রুমের জুনিয়র এক্স রুমমেট যে ছিল সে বলতেছে, সে আমাকে বলতেছে ভাই আমি আরবি শিখবো, ঠিক আছে আরবি শিখবো, তো হচ্ছে আমার ইচ্ছা আছে আরবি শিখার, তো আমি বললাম যে এই ভাইয়ের সাথে তুমি যোগাযোগ করতে পারো, এই ভাইয়ের সাথে যোগাযোগ করলে, এই ভাই হচ্ছে আমি শুনছি বিভিন্ন কোর্স টোর্স করছে আছে, ও হচ্ছে গেছে ওই ভাইয়ের কাছে, আমি বলছিলাম যে এই রুমে থাকে, তো গিয়ে যোগাযোগ করছে ওই ভাইয়ের থেকে, কিছু বই টের কথা বলছে এই বইগুলা, তো সে একটা বই কিনে আনছে, দিয়ে একটা পড়তেছিল। আমারই হলের হচ্ছে একজন আচ্ছা সিনিয়র তাবলিগের ভাই রুমে আসছে, প্রথম ওরা ফার্স্ট ইয়ার ছিল তখন, আমরা তোমার সেকেন্ড ইয়ার ছিলাম, তো তাকে এসে বলতেছে তুমি কি করতেছো, তো বলতেছে ভাই আমি তো আরবি শিখতে চাচ্ছি, তো এই ভাইয়ের সাথে হচ্ছে কথা টথা বলে আসছি, তো আমার কাছ থেকে দূরে ছিল এটা, আবার সে পরে আমাকে বলছিল, আমি আমার রুমমেট যে ছিল তখন হচ্ছে বলে এই তুমি এই ভাইয়ের সাথে দেখা করতে গেছো কেন, তো ও বলতেছে কেন ভাই আমি তো আরবি শিখতে চাই, তো ওই ভাই তো হচ্ছে ইয়া ওই ওই ভাইটা ডাইরেক্ট মানে তাবলিগের ওই ভাই আমার এক্স রুমমেটকে বলছে অত শিবির করে। ওই ভাই যাওয়ার পরে তাবলিগের ভাইটার রুম থেকে যাওয়ার পরে আমি পড়তেছিলাম, আমাকে বলতেছে যে ভাই আপনি কি কি বললেন, উনি তো নাকি এই করে, আমি বললাম যে এটা তোমাকে কে বলছে, তো বলছে এই বলছে, তখন এটা তুমি কি ওই ভাই কিভাবে শিওর হয়ে বললো এটা, তবে তা তো জানি না আমাকে তো বলছে এরকম, তো আমি হচ্ছে মানে কথাটা বাড়াইছি, মানে যে বলছে তাকে বলছি এবং যা সম্পর্কে বলা হয়েছে তাকে বলছি। কোনো এভিডেন্স নাই, কোনো কিছু নাই, সে ডাইরেক্টলি বলে দিছে যে ইয়া করে। এবং হচ্ছে মানে ওই ভাইটা হচ্ছে ভাই খায় নাই, মানে সবাই সন্দেহ করতে যদি করে, ঠিক আছে, এই কথাটা হচ্ছে কি জানেন কোনো ভাবে ফ্লাশ হয়ে গেছে হয়তো বাতাসের, তো কান মানে কোনো ভাবে সন্দেহ হয়েছে, তো ওই ভাইকে হচ্ছে চেক টেক করছে বাট কিছু পায় নাই, এই জন্য সন্দেহজন কিছুই পায় নাই দেখে উনি বেঁচে গেছে।
আচ্ছা,
বাট এইরকম ভাবে আর একটা ভাই আছে পরিচিত, জাস্ট আমার 1 বছরের সিনিয়র, বাট তাকে তার ইয়াতে জাস্ট কিছু জিনিসপত্র পাওয়া গেছে, সে কিছু ইসলামিক ভিডিও দেখছে যেখানে ধরেন কিছু ইসলামিক শরিয়ার শরিয়া রিলেটেড কিছু জিনিস ছিল,
আচ্ছা,
তাকে হচ্ছে এমন ভাবে পিটাইছে, মানে আমি যখন শুনছি যে ওই ভাই পিটাচ্ছে, মানে আমি ওই হলে একমাত্র ছিলাম না, কেউ মানে যে ভাইকে আমি সবচেয়ে ভালোভাবে চিনি সেই ভাইকে আর হলে থাকতে দেয়নি, মানে এমন ভাবে পিটাইছে। পিটানোর পর ভাইকে বলছে তুই যদি হলে থাকিস তাহলে তোর মানে তোকে মেরে ফেলবে, এরপরে এরকম বলছে। তো ওই ভাই হচ্ছে ওইখান থেকে চলে গেছে আর আসে নাই কখন, আজ পর্যন্ত ভাইয়ের সাথে আবার দেখা হয়নি, এরকম অবস্থা বুঝছেন।
এখন আমার প্রশ্ন হচ্ছে, তাহলে কি তাবলিগের বেশি থাকলেই আমি ইসলাম পালন করতে পারবো, তা না হলে হলে ইসলাম পালন করা যাবে না, ব্যাপারটা কি এরকম?
আমি যখন, হ্যাঁ এখানে একটা ভাই আমি কথা বলতে চাই, যখন আমি হলের প্রথম আসলাম, ঠিক আছে, আমি হচ্ছে প্রথম থেকে মানে কথা হচ্ছে ধরেন এই হলে যখন ছিল তখন তাবলিগের ভাইরা দেখছে যে যখন আমি নামাজ টামাজ পড়তেছি, তো তারা আমাকে মানে বললো যে আসো তুমি এই সেই মানে আমাদের যে কাজকর্ম গুলো আমরা দৈনন্দিন করি এটাতে তুমি সময় নাও। পরে হচ্ছে আমি সময় টময় অত বেশি দিতাম না, তো আমাদের মাঝে মধ্যে হচ্ছে ধরেন মিছিল টিছিলে যাইতে হইতো, ঠিক আছে, আমরাও গেছি রাত 12টার দিকে ঘুম থেকে উঠে মিছিল দিয়ে গেছি।
কিছের মিছিল?
একদিন বল, ছাত্রলীগের মিছিল।
আচ্ছা,
ছাত্রলীগের মিছিল হইতো আমাদের সময়, হ্যাঁ ফোর্স করে নিতো যা যা আসছে সবাই, তখন অ্যাটেন্ডেন্স এর বিষয়টা ছিল না, বাট রিসেন্ট 2 ইয়ার্স অ্যাটেন্ডেন্স হিসাব করা হয় যে সবাই আছে কিনা। তো ওই 2 দিনই হচ্ছে আমরা রাতের বেলা মিছিল টিছিল করলাম। তো পরে একদিন ভাইকে বললাম, আমাকে জিজ্ঞেস করতেছে যে তুমি কি তোমার সাথে আজকে ফজরে দেখলাম না, আমি বললাম ভাই আমি তো হচ্ছে আসলে আজকে উঠতে পারি না, কারণ আস্তে আস্তে লেকচার টেকচার দিতে 2:30 বাজে গেছে, আমি আসলে উঠতে পারিনি। তো ওনারা বলছে তুমি ইয়া করো, তুমি টুপি পাঞ্জাবি পরে আমাদের সাথে তাবলিগ করো, তাহলে তোমাকে আর কেউ কিছু বলবে না। আমি বললাম ভাই জিনিসটা তো এরকম তো হওয়ার কথা না, আমি যে কারণ আমি আপনাদের মতো চললেই বা আমাকে যে ইয়া করবে না, আমি এখন যেভাবে চলছি সেটা করলেই বা ইয়া, মানে আমি আসলে কি বলবো, মানে এটাকে সত্য কথা যে হচ্ছে হলে যারা আসে তারা অনেকেই প্রথমের দিকে তাবলিগের সাথে অ্যাটাচমেন্ট ধরে রাখে যাতে সে একটু সেফ থাকতে পারে, সত্য কথা, বাট হচ্ছে আমি হয়তো করি না দেখে আমাকে নিয়ে যাবে বা আমাকে অযথা হয়রানি করবে, এটা তো আসলে কোনো মানে হয় না, বা ছাত্রলীগের কাছে এখন এইটাই হয়ে গেছে বিষয় যে যারাই সব করে না।
আমি আমি কি হ্যাঁ বলতে পারি কিনা, যে ছাত্রলীগের পার্সপেক্টিভ থেকে ছাত্রলীগ জিনিসটা দেখে হবে যে ছেলেটা তাবলিগ করে কিনা আগে দেখলো, মনে করো মুখ তাবলিগ না তো সামথিং প্রবলেম উইথ হিম, ওকে নাও চেকলিস্ট, সে কি শিবির করে? ওকে শিবির করে কিনা আমার শিওর না, তাহলে পিটাও 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 বা তার কানা সঙ্গে দেখো পিটাতে পিটাতে বের করে সে শিবির করে নাই করে না, ওকে ফাইন, যদি শিবির না করে তাহলে হয়তো ছেড়ে দিলাম, অথবা শিবির না করে জানলেও তারে এমন ভাবে পিটাইলাম বা আমি তাকে শিবির বলে চালাই দিলাম টু জাস্টিফাই হোয়াট আম ডুইং, ঠিক আছে।
যেমন ধরেন আমার আমার ইয়াতে যদি একটা ভিডিও থাকে, ধরেন ভিডিও মানে কি যেখানে ধরেন কথার কথা কিছু একটা নিয়ে বলা আছে, ধরেন ইসলাম ধর্মে ইসলামী জীবন ব্যবস্থা নিয়ে কিছু একটা বলা আছে, ঠিক আছে, ভিডিও পাইলো তাহলে সে প্রাইমারি মানে সিলেকশন হয়ে গেছে যে সে মাইক দিল, তাহলে যদি কিছু না পায় তাহলে তো ওইভাবে বললো যে মানে শেষে ছেড়ে দিল, তখন তাকে মাইক দিয়ে ছেড়বে, আর যদি কিছু না পায় একদমই কিছু না পায় তাহলে একদমই ছেড়ে দিবে, সতর্কতা সতর্ক করবে, এরকম অবস্থা হয়েছে। আর একটা জিনিস হচ্ছে কি ভাইয়া, এটা দেখা হয়, আর একটা জিনিস মেইন যেটা আমি এই মানে আমার এতদিন আমি বুঝতে পারছি যে হচ্ছে সে কি নতুন ছেলেদেরকে কিছু কথা টথা বলে কিনা, এটা একটা ইম্পর্টেন্ট, কারণ কি দেখেন নতুন ছেলে পিড়ে যারা আসে, যেমন এখন যারা নিজের জুনিয়র আছে তাদেরকে ইমিডিয়েট যারা 17 ব্যাচ আছে বুয়েটে, তারা এমন বাজে ভাবে রেগ দিছে, আমার পাশ দিয়ে যখন ছেলে পিলেরা 18 ব্যাচে যায়, মানে তারা এমন ভাবে যায় মানে মনে করে যে রাস্তাটা ছেড়ে দিয়ে তারা পারলে হল ডিঙ্গায়া যে রাস্তা হলের যে পাশে রেলিং আছে রেলিং দিয়ে হেঁটে হেঁটে যাবে, এরকম তারা ফেস টু ফেস হাঁটতে এত বেশি ভয় পায়। এখন তাকে এরকম একটা অবস্থা, একটা ছেলে যখন দেখে যে সবাই প্রতিকূল পরিবেশ, সবাই আজে বাজে ব্যবহার করতেছে যাদের সাথে কথা বলতেছি, তখন যদি অন্য একটা পরিচিত ভাই যে ভালোভাবে কথা বলতেছে, তখন হচ্ছে ওই ছেলেটা একটু মানে সিকিউর ফিল করে যে না এই ভাইটা আমার সাথে ভালোভাবে কথা বলতেছে মিশে, তখন হচ্ছে দেখা যায় তার সাথে কথা বলা শুরু হয়। এটাও তারা দেখে যে না এ তো নামাজ পড়তেছে, তাবলিগ করে না, এখন হচ্ছে সমস্যা থাকতে পারে।
সো মানে বিষয়টা মোটামুটি মোটা দাগে এরকম বলা যায় যে আমি যদি বুয়েটে পড়তে চাই সেফলি, যেন আমাকে তাবলিগ করতে হবে, আর তাবলিগ না করলে আমি রিস্কে আসি। এই রিস্কটা মায়ের পর্যন্ত যেতে পারে, হল থেকে বহিষ্কার হতে পারে, অথবা প্রচন্ড লেভেলের সার্ভিলেন্স হতে পারে।
হ্যাঁ
রাইট, ওকে।
তো আরেকটা বিষয় একটু জিজ্ঞেস করি, সেটা হচ্ছে বর্তমানে মানে বুয়েটের অন্য কোনো পলিটিক্যাল অ্যাক্টিভিজম, মানে ধরো সরকার দলীয় পলিটিক্যাল বাদেও অন্যান্য কোনো অ্যাক্টিভিটি কি হতে পারে বা হওয়া সম্ভব বর্তমান পরিস্থিতি এখানে?
বা এরকম যেসব বাম দলগুলো রাজনীতি করে কিনা? ডেফিনেটলি শিবির তো করে না, ইউ নো ভেরি ওয়েল।
বা বিএনপির কোনো সংগঠন কিছু করে কিনা?
বিএনপি তো মানে আমি তো মানে গত যতদিন আসি বুয়েটে কেউ যে বিএনপি বলছে এটাও শুনি নাই, শব্দটা উচ্চারণ করছে এরকম কেউ নাই। মানে সব হচ্ছে মানে বেশিরভাগই হচ্ছে বলতে গেলে ছাত্রলীগই করে, আর বাম দলগুলো যেমন ছাত্র ইউনিয়ন বা এগুলা যেগুলা, এগুলো হচ্ছে আসলে আমার দেখা মতে বুয়েটে আসলে নাই।
আর বুয়েটে আগে দেখতাম ছাত্র ইউনিয়ন মোটামুটি ভালোই অ্যাক্টিভ ছিল, এখন অবস্থা জানি না।
এখন মানে আসলে একদমই আমার দেখা মতে নাই, আমার হ্যাঁ পরিচিত কাউকে চিনি না যে ধরেন
মানে ওপেন ওপেন অ্যাক্টিভিজম যেটাকে বলে, একটা হচ্ছে ভিতরে ভিতরে মনে করো সবাই আছে বুয়েটে, হয়তো দেখলাম শিবিরের ছেলেগুলো নিশ্চয়ই বুয়েটে আছে, হয়তো প্রকাশ করে না।
হ্যাঁ হ্যাঁ
সালাফি আছে, জিহাদি আছে, হানাফি আছে, সবই আছে, বাট আদার সাইড মনে করো কমিউনিস্ট দলগুলার কি মানে পরিচয় নিয়ে চলা, প্লাস মনে করো কোনো একটা ন্যাশনাল ইস্যুতে, মনে করো তেল গ্যাস ইস্যুতে বা এই ধরনের কিছু ইস্যু থাকে না যেগুলোতে বাম দলগুলো সবসময় কম বেশি অ্যাক্টিভ থাকে, বা ইন্ডিয়ান ইস্যুতে কখনো কখনো অ্যাক্টিভ দেখা যায় এদেরকে। তো এই এই ধরনের অ্যাক্টিভিজম কি বুয়েটা দেখো তোমরা এখন লাস্ট 2-3-4 ইয়ার্স?
না ভাই আমি দেখিনি।
আচ্ছা আমি বলি ভাই, এখানে এখানে হচ্ছে মোটামুটি মানে কয়েকজনের সাথে পরিচয় পরিচয় তারা হচ্ছে এই ধরনের অবশ্যই বিশ্বাসী, তারা হচ্ছে এই যে ভারতের দেশ হচ্ছে যদি কোনো চুক্তি বা অপারেশনের ব্যাপারে তারা বলে। তো আমার এরকম এক ফ্রেন্ড, সে হচ্ছে সোলাবাদী হলে, তো সে ভারত নিয়ে ভারত এবং কোন এক মন্ত্রীকে রিলেট করে সে একটা পোস্ট করছেন ফেসবুকে। তো পরে তাকে ছাত্রলীগের সিনিয়র বা ইমিডিয়েট সিনিয়র তাকে রুমে ডেকে নিয়ে যায়, ডাকার পরে একদম নিজে আপনার মতো তাকে প্রথমে বুঝানো হলো, পরে তার ল্যাপটপ চেক করা হলো, ফোন চেক করা হলো। তো ছেলেটার অবস্থাটা এমন যে তাকে শিবির ব্লেম দেওয়ার সুযোগ নাই, কারণ সে তাকে নিয়মিত নামাজ দেওয়া একদম বেশ ভালো পিটানো হলো, পরে দেখা গেলো যে না তার ওই ধরনের কোনো ইনভলভমেন্ট নেই। তো পরে ওই ফ্রেন্ডটা ডিসিশন নিল আর কি যে আমার আসলে আমার আমার যদি আমার ফিলোসফির উপর থাকতে হয়, আমার আইডিওলজির উপর থাকতে হয়, তাহলে আমি ছাত্রলীগ করতে চাইলে বই নেই। তো পরে সেও এখন ছাত্রলীগ ব্যাপারটা হয়ে গেছে অনেক।
আচ্ছা, সো কাইন্ড অফ বলা যায় যে এখন ওপেন অ্যাক্টিভিজম নেই। আমাদের সময় কিন্তু বিষয়টা এরকম ছিল না। আমি আমি ব্যাক 6-7-8 ইয়ার্স আগের কথা, আমি লাস্ট বুয়ের থেকে বের হয়ে এসেছি, মানে বুয়ের হলে থাকছি 2013 সালে লাস্ট। আমার কাছে মনে হয় 2013 সালের প্রসঙ্গটা একটু আমি শেয়ার করি এখানে, বিকজ ওইটা একটা টার্নিং পয়েন্ট ছিল বাংলাদেশের পলিটিক্যাল ল্যান্ডস্কেপে, যে শাহবাগ এবং শাহবাগ পরবর্তী শাপলা মুভমেন্ট। আমার মনে আছে আমরা 2011 কি 2012 ওই টাইমটা তো কিন্তু আমরা মসজিদে বসে কিছু প্রোগ্রাম করছি, রিলিজিয়াস প্রোগ্রাম, টুকটাক আলোচনা বা এই ধরনের দার্স, মানে দার্স বলা উচিত না, সেটা আমরা সব স্টুডেন্ট এখানে নন তাবলিগীদের কথা বলতেছি, আমরা ধরনের প্রোগ্রাম করছি 11-12 করছি, বাট 12-র শেষ দিকটাতে বেশ কি বলবো গরম হাওয়া বইতে শুরু করছে বাংলাদেশের পলিটিক্যাল ইয়েতে। তখন থেকে এটা অফ হয়ে গেছে, অফ করতে বলা হয়েছে ইনডিরেক্টলি, ডিরেক্টলি বলা নেই, ইনডিরেক্টলি বলা হয়েছে যে এটা হবে না আর এখন থেকে করা যাবে না, সামথিং লাইক দিস। আর 13-র পর থেকে আসলে সবচেয়ে বেশি আমার কাছে মনে হয়েছে চেঞ্জটা আসছে, যে মানে দমন নীতি যেটাকে বলে একদম অ্যাবসলিউট লেভেলে, এটা মনে হয় 2013 সালের পর থেকে শুরু হয়েছে বলে আমার ধারণা। এর আগ পর্যন্ত বাম দলগুলো কিন্তু ওপেন অ্যাক্টিভিজম করছে, 2013-র পরে আমি করছে কিনা বলতে পারবো না, কারণ আমি ক্যাম্পাসে গিয়েছি, খুব ক্লাস করতাম, ক্লাস করে চলে আসছি, হলে আমি থাকতাম নিজে থাকতে পারতাম না 2013 সালের পর থেকে। তো এরপরে আই থিঙ্ক আমার ধারণা, তোমরা হয়তো তোমরা দেখো নাই মানে সো লাস্ট 4-5 ইয়ার্স আই থিঙ্ক এ ধরনের কোনো ওদের অ্যাক্টিভিজম আসলে নাই। তবে বাম দলের ছেলেপেলের পিটানোর ঘটনা আগে হয়েছে, গৌতম দা নামে একটা ভাই আছে 2005 সালের 2005 ব্যাচ, সে হচ্ছে ফার্স্ট পার্সন যাকে ছাত্রটি পিটাইছিল, এবং এটা আস্তে আস্তে তার হাত পাকাইছে আর কি এই বিষয়টাকে ইয়ে করে। আচ্ছা এখানে একটা কোশ্চেন করি, সেটা হচ্ছে
আমি একটা কথা বলতে চাই ভাই।
শিওর শিওর শিওর।
আচ্ছা হ্যাঁ, মানে মনে পড়ছে, ঠিক আছে, যখন সেন্ট্রাল মসজিদ, তখন আপনি অবশ্যই চিনবেন তো, সেন্ট্রাল মসজিদের পাশে কিছু হচ্ছে ভায়া টায়া থাকে, ঠিক আছে, যারা হচ্ছে ধরেন যারা সেন্ট্রাল মসজিদ থেকে নামাজ পড়ে আসে হলের দিকে যায়, নন তাবলিগি, তাবলিগ না, তাদেরকে হচ্ছে তারা ডেকে কিছু কথাবার্তা বলে, ঠিক আছে, ধরেন প্রথমে খোঁজ খবর নেয়, তারপরে হচ্ছে পরিচয় জমানোর চেষ্টা করে, তারপর হচ্ছে বিভিন্ন অর্থনৈতিক রাজনৈতিক দিকের সাথে ইসলামের যে সম্পর্ক এগুলো একটু বোঝানোর চেষ্টা করে। তো আমি এই যে আগে যে রুমে থাকতাম, তো সেই রুমের একটা ছেলে আমাকে বলতেছে মহসিন, যে আমাকে এরকম একটা বলছে, ঠিক আছে, যে হচ্ছে এইসব কথাবার্তা বলছে। আমি বললাম আচ্ছা ঠিক আছে, তুমি আমাকে একটু দেখাই দিও। দুই দিন পরে হচ্ছে ও আমাকে আবার বলতেছে, আসার সময় নামাজ শেষ করার পরে বলতেছে, এই যে দেখো যে এই ভাইটা আমার সাথে কথা বলতে চাচ্ছে, তো তুমি একটু চলো আমার সাথে। তো গেলাম, তো যাওয়ার পরে হচ্ছে ওই একই উনি কথাগুলা বললো যে কিভাবে আসলে আমাদের এই সমাজ থেকে ধর্ম জিনিসটা উঠে যাচ্ছে, নাম মাত্র জাস্ট ধর্ম আছে সে। তো এরকম ভাবে আমি আর একটা আমার মানে যে হচ্ছে বড় ভাই তার সাথে যোগাযোগ করে দিই, ভাই এরকম তো বলতেছে। উনি শোনার পরে উনি একদিন গেছে শুনতেছে, মানে অনেককে গ্যাদারিং হয় হালকা, ধরেন 7-8 জন ছেলেকে, মানে ওই প্রতিদিন ওই একই ছেলেগুলোর সাথে কথাবার্তা বলে ভাই। তো উনি আমাকে শোনার পর বলতেছে যে হচ্ছে এটা হচ্ছে মানে একটা মানে ইসলামী সংগঠন, ঠিক আছে, ফেসবুক তাহারি
তাই আমি তুমি বলার আগে আমি গেস করছি ডেফিনেটলি। এনিওয়ে ফেসবুক তাহারি, হ্যাঁ বারবার সেইং দে আর রাইট। এনিওয়ে তারপর
তারপর হচ্ছে তো কি মানে তো আমার যে রুমমেটটা ছিল তো সে আর যায় নাই, ডাকলেও ভাই আর কিছু যায় নাই। তো এরকম আমি ওনাদেরকে দেখছি গত 1 বছর থেকে ওনাদেরকে আমি দেখি না, মানে মাঝখানে 1 বছর দেখছিলাম, পরবর্তীতে হয়তো ওনারা চলে গেছে এখান থেকে বা কিছু একটা হয়েছে, আর দেখি না এখন। বাট ওই মাঝখানে যখন সেকেন্ড ইয়ারে ছিলাম তখন সময়টা আমি দেখছিলাম।
আচ্ছা, বাট এটাও মানে কাইন্ড অফ গোপনে, কারণ এটা তো
হ্যাঁ গোপনে, মানে ইয়া না কি বলে
প্রকাশ্যে তো কিছু না,
হ্যাঁ সামনাসামনি না।
আচ্ছা আচ্ছা আচ্ছা, এবার একটু আব্রার প্রসঙ্গে আসি, যে আব্রার বিষয়টা আব্রার মতো অনেক ছেলেকে পিটা হয়েছে, মারা হয়েছে, হল থেকে বের করে দেওয়া হয়েছে, আব্রারকে মেরে ফেলা হয়েছে, হোয়াট মেড দ্য ডিফারেন্স, মানে আব্রারের প্রতি ওদের ক্ষোভ কি বেশি ছিল, আব্রার কি এমন কিছু করছে যেটা আসলে যেটা কারণে তাদেরকে মনে হয়েছে না একে মেরেই ফেলতে হবে?
এটা এখানে একটা কথা আছে
তোমার কাছে, কি তোমার কাছে মনে হয়?
সেটা হচ্ছে আপনি হয়তো গত বছর যদি খেয়াল করে থাকেন, আমার মেকানিক্যাল 15 ব্যাচের একটা ছেলেকে ধরা হয়েছিল, দাইয়ান নাফিস প্রধান,
ওই যে ছাত্র আন্দোলন
সড়ক আন্দোলনের সময়,
হ্যাঁ হ্যাঁ
হ্যাঁ হ্যাঁ, তো তাকে কিন্তু ধরা হয়েছিল তার স্ট্যাটাসটাকে কেন্দ্র করে, ঠিক আছে, সে একটা স্ট্যাটাস দিছিল যে কতজন মারা গেছে এটা এসে হ্যান্ডেল নিত এগুলো নিয়ে। তো ওই স্ট্যাটাসটা হচ্ছে কি বলে 1500 থেকে 1700 মতো শেয়ার হয়েছে, ঠিক আছে। তো মানে এই যে আব্রার হত্যা মামলার যে অন্যতম প্রধান একজন আসামি, সে হচ্ছে এই ওই দাইয়ান
রাসেল
রুমমেট ছিল, ঠিক আছে। তো রুমমেট থাকার সময় সে হচ্ছে দেখছে যে দাইয়ানি পোস্টটা দিছে,
নাম কি ছিল যে যে রুমমেট ছিল?
মেহেদি হাসান রবিন,
রবিন, আচ্ছা মেহেদি হাসান রাসেল একজন আর মেহেদি হাসান রবিন আরেকজন,
হ্যাঁ হ্যাঁ
ওকে।
তো ও হচ্ছে দেখছে এবং তার ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানাইছে, তারপরে হচ্ছে তাকে ধরা হয়েছে মেহেদি হাসান রাসেলের নেতৃত্বে। তারপরে হচ্ছে ধরেন এই গোলাম রাব্বানিও আসছিল তখনকার যে হচ্ছে সাধারণ সম্পাদক ছিল,
থানা থেকে লাইভ সম্প্রচার করছিল,
হ্যাঁ 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 লাইভ সম্প্রচার করছিল। এরকম স্ট্যাটাস ধরেন যে দেশের কোনো কিছু নিয়ে বা ধরেন সড়কে আন্দোলনের সময় স্ট্যাটাস আমরাও দেই, ঠিক আছে, কিন্তু আমাদের তো লাইভ লাইটে আসে না, যখন এত শেয়ার হয়ে যায় তখন তাদের আসলে সত্য কথা বলতে আতে ঘা লাগে, ঠিক আছে, আতে ঘা লাগে, মানে কি জিনিসটা সবাইকে মানে সবাই জেনে গেছে আমাদের এই জিনিসগুলা বা স্ট্যাটাস,
মানে কত বড় সাহস তোর, তুই আমাদের এখানে বসা,
হ্যাঁ আমার এখানে বসে আমার বিরুদ্ধে কথা বলে সারা দুনিয়াকে জানাইতেছিস, এরকম অবস্থা। তো হচ্ছে কি এরকম স্ট্যাটাস অনেকেই দেয় বা সবাইকে কিন্তু ডাকে, তখন হচ্ছে আপনাদের যে বিষয়টা সেটা হচ্ছে আমার যতটুকু মনে হয় মেরে ফেলার যে বিষয়টা, মেরে ফেলতে হয়তো চায় নাই, কারণ আমরা বিভিন্ন স্ক্রিনশট দেখছি পরবর্তী সময় যেটা পুলিশ লিক করছে সেখানে কিন্তু লেখা মানে যে ইফতি মোশারফ সকাল, সে কিন্তু আপনার যখন মারা যাচ্ছিল তখন ওই মেসেঞ্জার চ্যাটে একটা মেসেজ দিছিল, ভাই ও তো মারা যাচ্ছে, মাইল বেশি হয়ে গেছে। তার মানে হচ্ছে কি, তাকে আসলে পিটায় তথ্য বের করার উদ্দেশ্য ছিল। বাট অনিক সরকার বা অনিক সরকার তো অনেক মাইট দিছে, যেটা ওর মায়ের দেখে
মোস্ট অ্যাগ্রেসিভ।
হ্যাঁ মোস্ট অ্যাগ্রেসিভ। ওর মায়ের মানে স্টাইল দেখে যা ওখানকার উপস্থিত যারা আবরারের ব্যাচমেট ছিল, তারাও মানে ভাবতেছে কিভাবে এভাবে মারতেছে, কেন মারা যাবে তো। এবং পরে তারা বলছে উনি সরকারকে যে হচ্ছে ভাই আর মারলে না মারা যাবে, ঠিক আছে। তা আমি যেটা বলবো হচ্ছে তাদের মারার আসলে ইন্টেনশন ছিল না, বাট এক্সেসিভ বিটিং এর কারণে হচ্ছে সে আসলে মারা গেছে।
তাকে যে পিটানো হবে এবং ফল থেকে বের করে দেওয়া হবে ডিসিশনটা কিন্তু আগে ছিল 15 বেজ থেকে, যে একটা স্টেশন দেওয়া হয়েছিল পাবলিকলি শেয়ার হয়েছিল, সেটা হচ্ছে কলিগের ওই মেসেঞ্জার থেকে। সেটা হচ্ছে খুব সম্ভবত রবিন রবিন অথবা অমিত শাহ, আচ্ছা সরি অমিত শাহ, অমিত শাহের পোস্ট দিছিল যে তাকে পিটে হল থেকে বের করে দিবি। এটা দিয়েছিল 16K, নির্দেশনাটা দিয়েছিল 16K।
আচ্ছা
তো এটা যে আপনি বলবেন যে তাকে সিমি সঙ্গে পেটানো হয়েছে অথবা তার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য তাকে পেটানো হয়েছে, এটা আসলে ভুল। এটা তার কাছ থেকে ইনফরমেশন নেওয়ার জন্য পেটানো হয়েছে এটা আসলে প্রয়োজন, তাকে যে পিটানো হবে এবং তাকে হল করে হল থেকে পিটে ব্যাক করে দেওয়া হবে এটা কিন্তু আগে থেকেই নেওয়া তাদের ডিসিশন। বুঝতে পারছেন তো,
মানে সে তাদের বিষয়টা এরকম ছিল ছাত্রলীগের বিষয়টা, যে সে শিবির করুক বা না করুক সে থাকতে পারবে না।
হ্যাঁ এটা আগে থেকেই ডিসিশন নেওয়া ছিল, ওরা কিন্তু আগে এটা শিবির ছিল যে সে শিবির করে কিনা বা সে শিবির মানে
হ্যাঁ বিকজ ইনস্ট্রাকশনটা তো তখন এরকম হতো যে আগে মেরে দেখ শিবির কিনা, যদি শিবির না হয় তাহলে ওয়ার্নিং দিয়ে ছেড়ে দে। হ্যাঁ
সেটা হচ্ছে আমি যখন আবরার মারা যায় পরের দিন জানতে পারছি যে আবরারের কিন্তু একটা বড় রোগ ছিল, থ্যালাসেমিয়া ছিল। এটা কি সত্যি কিনা আমি জানি না, বাট শুনছি আমি সব জায়গায়।
আচ্ছা আমার আর একটু কিছু কথা ছিল, সেটা হচ্ছে তো এই যে এই ধরনের মার দেওয়ার টেন্ডেন্সি এটা কিন্তু আজকে এরিয়া না, এর আগেও এই যে হল ফেস্টে টাকা না দেওয়ার কারণে এক ভাইকে এত বাজে ভাবে মারা হয়েছিল, পরে তার হচ্ছে পায়ের লিগামেন্ট ছিঁড়ে যায়, পায়ের সম্ভবত হাঁটুর যে জয়েন্ট আছে ওখানে লিগামেন্ট ছিঁড়ে যায়, সাথে তার পায়ে ফ্র্যাকচার, এত বাজে ভাবে মারা। বুঝতে পারছেন তো, এটা শুধুমাত্র মারা হচ্ছে হল ফেস্টের টাকাটা সে কেন দিবে না বলছে এই কথার জন্য। তো ব্যাপারটা হচ্ছে আপনি মারতেছেন এটার জন্য যে আপনার মানে শিবির করা লাগবে বা শিবির প্রবেশ সন্দেহ, ব্যাপারটা কিন্তু তা না। ব্যাপারটা হচ্ছে তাদের ইচ্ছে হচ্ছে তারা মারবে, এখন সে মারা সবচেয়ে ইজিয়েস্ট ওয়ে হচ্ছে কাউকে প্রমাণ করা যে সে একজন শিবির। তো এই যে হল ফেস্টে যে টাকা দিবে না বলছে তাকেও কিন্তু শিবির প্রমাণ করার যথেষ্ট জোরসোর চেষ্টা চালানো হয়েছে। পরে সে বলতেছে আমি একজন মুক্তিযোদ্ধা পরিবারের সন্তান, আমার চাচা একজন মুক্তিযোদ্ধা, আমার দাদাও একজন মুক্তিযোদ্ধা ছিলেন। তো পরে তারপরেও তার মোবাইল চেক করা হয়েছে, পরে ওই রকম কিছু পাই নাই, তো তারপরেও তাকে পিটানো হয়েছে। তো এটাই হচ্ছে যে পিটানোটা নতুন না আসলে, আপনার ক্ষেত্রে জাস্ট ডিফারেন্সটা হয়েছে সে এটা সহ্য করতে পারে নাই, সে মারা গেছে।
আচ্ছা আর একটা কথা এখানে বলতে চাই, যে আপনারা তো জানেন যে এজাহারের অন্যতম একটা আসামি হচ্ছে মিফতাউল জিয়ন।
হ্যাঁ যে যে ব্লাস্ট পয়েন্টে বসেছিল যে তো ভঙ্গ ধরছে
ওকে ফেলে রাখা। হ্যাঁ হ্যাঁ সেটা না, তো মিফতাউল জিয়ন হচ্ছে ওই মাসে শেরেবাংলা হলে ডাইনিং এর একজন ম্যানেজার ছিল, ঠিক আছে। তো সে এত বাজে মানে ম্যানেজার মানে হিসেবে দায়িত্ব পালন করছে এত বাজে ভাবে, তো ওদেরই হচ্ছে অফিসিয়াল যে মানে হলের যে একটা গ্রুপ থাকে ওইখানে হচ্ছে বিভিন্ন সবাই পোস্ট দিছে যে এবারে ম্যানেজারের অবস্থা তো বাজে, কেন এত বাজে ভাবে খাওয়াচ্ছে কেন সে।
আচ্ছা
ওইখানেও আবরার কমেন্ট করছিল বুঝছেন, এটাও কিন্তু একটা ইস্যু যেটা অনেকে জানে না। হ্যাঁ সে ওইখানে বলছে যে হ্যাঁ আগে আগে আমরা যতদিন আসছিলাম তো এখন তো আমাদের প্রায় 6 মাসের মতো হয়ে গেলো, তো এটার মধ্যে এরকম একটা কি কমেন্ট করছে আমি এক্সাক্ট জানি না, বাট হচ্ছে যারা আপনাদের ফ্রেন্ড সেটা বাংলা হলে তারা এই জিনিসটা কনফার্ম করছে, আপনার ওইখানের মধ্যে কমেন্ট করছিল। ওইখানেও হচ্ছে ভাইয়ারা তাকে হচ্ছে মানে ভাইয়াদের চোখে চক্ষুশূল হিসেবে পরিণত হয়েছে সে, তো এটার একটা কারণ, অনেকগুলা কারণ মিলে হচ্ছে তাকে আসলে এমন ভাবে মাইট দেওয়া হয়েছে যেটা আসলে সে নিতে পারে নাই। আর প্লাস হচ্ছে তার ওই অসুখের বিষয়টা, এমনিতে শারীরিক বয়সে দুর্বল ছিল, তাকে কয়েক মাস পর পর ব্লাড চেঞ্জ করতে হইতো।
আচ্ছা যাই না, অবশ্য এই যে অসুখের বিষয়টা বললাম আমি জানি না, এটার মেডিকেলের যদিও যে পোস্টমর্টমের রিপোর্টে অবশ্য দায়ী করা হয়েছে এক্সেসিভ বিটিং কে। এখন
হ্যাঁ হ্যাঁ হ্যাঁ
প্রশ্ন হচ্ছে এটা এটাকে ছাত্রলীগ কিন্তু একটা এক্সকিউজ বা একটা স্কেপ গোট হিসেবে বা তাদের পক্ষে এভিডেন্স হিসেবে দাঁড়ানোর চেষ্টা করতেছে যে এই মায়ের কারণে আসলে মরে নাই, সে রোগের কারণে মরছে, এই ধরনের একটা বিষয় এটা ইঙ্গিত দিয়ে কথা বলছেও ছাত্রলীগের এক, আমি নামটা মনে করতে পারছি না, কোন একটা টিভি প্রোগ্রামে সে এই বিষয়টাকে আনছে। এগুলো অ্যাকচুয়ালি এভিডেন্স দ্বারা করানো কিন্তু তাদের পক্ষে যে ও আসলে একটা ও অসুস্থতার কারণে বিষয়টা এরকম হয়েছে, বিষয়টা আসলে এরকম হওয়ার কথা না, কাইন্ড অফ থিং। এনিওয়ে ইট ডাজ নট রিয়েলি ম্যাটার, কারণ এন্ড অফ দ্য ডে ছাত্রলীগের অপরাধ শুধু আপনার না, রাইট? দের আর হান্ড্রেড অফ আপনার।
আচ্ছা, এখানে যেটা বলতে চাচ্ছিলাম সেটা হচ্ছে আবরার, যখন ওরা যখন শিওর হইলো যে আবরার মারা গেছে, তখন তারা তাদের জুনিয়র কে নিয়ে চেষ্টা করছিল যে গাঁজা অথবা কোন মাদক তার আবরারের রুমে তার পড়ার টেবিলে বা তার কাছের রেখে দেওয়ার, যে এটা নিয়ে তারা যেন কোনো একটা মানে রিজন হিসেবে দেখাইতে পারে এই কারণে তাকে মারা হয়েছে। তো পরে আবরারের ফ্রেন্ডরা বুঝতে পারলো যে এই ধরনের কিছু তারা প্ল্যানিং করতেছে, পরে আবরারের ফ্রেন্ডরা করলো কি, দুই তিনটা তালা রুমের দরজায় লাগাই দিয়ে তারা একদম চলে গেল, কিন্তু তাদেরকে আর নাই পায় একটি, তো পরে আর ওইটা ইয়া হয়নি। তো এই ধরনের একটা চেষ্টা কিন্তু তারা চালাচ্ছিল।
এটা হচ্ছে আসলে লাস্ট মোমেন্টে যখন তারা দেখলো যে আনপ্ল্যান্ড ভাবে ছেলেটা মারা গেছে, প্রবলি
তখন ওই তার
ধামা চাপা দেওয়ার জন্য তাদের হয়তো তারা হয়তো এটা করছে।
হ্যাঁ,
আচ্ছা, ওকে। সো আচ্ছা, এখন একটা ডিফারেন্ট একটা প্রসঙ্গে যাই, আমরা সবসময় ছাত্রলীগের দিকে আঙুল তুললাম অনেক, ছাত্রলীগ খারাপ, ওকে, এভরিওয়ান এগ্রিস, আমার মনে হয় ছাত্রলীগের ছিল জানে ছাত্রলীগ খুব খারাপ, তাই না? ওকে, বাট ওকে, এখন আমি একটু অন্যভাবে জিনিসটাকে দেখি যে আবরারের মতো আরো অনেকগুলো ঘটনা ঘটছে, বুয়েটের একটা ছেলে, আমরা আই থিঙ্ক নামটা সবাই জানে বাট উচ্চারণ করতে চায় না, এই নামের সাথে একটা অস্বস্তি জড়ায় আছে বুয়েটের ছেলেপেলেদের মধ্যে। তুমি দেখবা, আমি নিজে অনেক দেখছি, যে সেটা হচ্ছে রেহান, সে হচ্ছে 09 ব্যাচে আপনার থেকে 8 বছরের সিনিয়র। সে মারা গেছিল হচ্ছে 2013 সালের হেফাজতের রাতে, ওই যে 5ই মে রাতে আন্দোলনের। আচ্ছা, আমি এবার প্রশ্ন করি তোমাদেরকে, আপনার জান দিছে কেন? একটা একটা তার একটা ভ্যালিড কজের জন্য, রাইট? দেশের স্বার্থের জন্য সেটা কথা বলছে, সে তার দেশের মানুষদের স্বার্থের কথা চিন্তা করে সেটা কথা বলছে। ইসলামিক পয়েন্ট অফ ভিউ থেকে যদি দেখি, এটা হক কথা বলছে সে, হি ওয়াজ রাইট এন্ড হি টক এগেইনস্ট দ্য অপ্রেসর, জালেমদের বিরুদ্ধে কথা বলছে সে। আচ্ছা, আবার তুমি যদি পিওর ন্যাশনালিস্ট পয়েন্ট অফ ভিউ থেকে দেখো, সে দেশের পক্ষে কথা বলছে, ওকে, হুইচ ইজ গুড অ্যান্ড অ্যাপ্রিসিয়েট করার মতো একটা জিনিস, ওকে। রেহান, রেহানও কিন্তু একটা ভালো একটা কজ জন্য কথা বলছিল, একটা ভালো একটা কজ কে স্টাবলিশ করতে গেছিল, যে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যে লোকগুলো গালি দিত, কুলাঙ্গারা গালি দিত, তাদের বিচারের জন্য, তাদের বিচারের দাবি নিয়ে সে রাস্তায় নামছিল, রাইট? ওকে, তো দুজনে গেছে দুইটা ভালো কজের জন্য, অথচ রেহানের নামটা আমরা শুনি না তেমন, রেহানের নামটা কেউ বলতে চায় না, রেহানের জানাজার সময় জানাজার সুযোগ দেওয়া হয় না বুয়েটের ক্যাম্পাসে। কিন্তু আবরারের ক্ষেত্রে আমরা দেখি যে আবরারের যে অবদান বলি বা আবরারের যে কথা, যে সে যতটুকুই করছে, ইট ওয়াজ মেড গ্রেট, আল্লাহ আল্লাহ কাজটাকে এটাকে বরকত দিয়েছে জিনিসটার মধ্যে। কিন্তু রেহানের ক্ষেত্রে আমরা দেখি যে মানুষের মধ্যে একটা অস্বস্তি, বুয়েট বুয়েটের কথা বলছি, বুয়েটা তার ব্যাচমেট বলি, তার ইয়ারমেট বা তার ভার্সিটির মেট, হোয়াট এভার, তাদের মধ্যে একটা অস্বস্তি কাজ করে। কেন জানি রেহানের নামটা আসতে চায় না মুখে, বাট রেহান ডাইড ফর এ গুড কজ, রাইট? আবার তুমি দেখো যে সনি বুয়েটের আই থিঙ্ক 98 ব্যাচ, 98 ব্যাচের সম্ভবত আমার যতদূর মনে পড়ে, বা 99
ব্যাচ,
99 ব্যাচ, আচ্ছা, তো সে মারা গেছে হচ্ছে একটা ক্রস ফায়ারে, ছাত্র দলের দুইটা দলের ক্রস ফায়ার, বাট তার নাম কিন্তু এখনো বুয়েটে ছেলেপেলেরা সবাই জানে, সনি 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 হত্যা দিবস, বা সনি হত্যা দিবস নাই, বাট সনি হত্যার প্রত্যেক বছরে একটা কমেমোরেশন হয় ছাত্রলীগের, ছাত্রলীগ সরি বাম দলগুলা একটা কমন দাবি, একটা তাদেরকে একটা দাবি দিতেই হবে, একটা দাবি লিস্ট বানাতে হয়, সো তারা একটা সময় দেয় যে ছাত্রী হলের নাম সনি হল করতে হবে, কাইন্ড অফ। আচ্ছা, তো সনিকেও মানুষ যখন স্মরণ করে, বাট সনি ডিড নট ডাই ফর এ গুড কজ, বাট বাট তার মৃত্যুটাও তো তাকে অন্যায় হবে, তাকে সে মারা গেছে, তারপর সে মাজলুম, দোষ করে নাই, তবু তাকে মারা যেতে হয়েছে। এখন রেহানের ক্ষেত্রে কেন আমরা দেখি এই ধরনের একটা ডিফারেন্ট একটা আচরণ তার ব্যাচমেট বা বুয়েটের স্টুডেন্টদের কাছ থেকে? What made the difference?
এখানে আমি কিছু কথা বলি। আমার মনে হয় যে তিনটা ফ্যাক্টর কারণে এই জিনিসটা হয়েছে। প্রথমত যেটা বলবো সেটা হচ্ছে লোকেশন। যে আবরারের কথাই বলি, আবরারকে কি করা হয়েছে, বুয়েটেরই একটা হলে। তো আবরারের মার্ডারটা যদি বুয়েটের ভিতরে না হয়ে তার কথার কথা কোন একটা জায়গায় গিয়ে হইলো বুয়েটের বাইরে, তখন এখন যে পরিমাণ ইয়াটা পাচ্ছে, রেসপন্সটা পাচ্ছে,
ফোকাস বা
তখন হ্যাঁ যে ফোকাসটা পাচ্ছে, তখন কিন্তু এই জিনিসটা পেত না। যেটা ইয়ার ক্ষেত্রে হয়েছে, রেহানের ক্ষেত্রে হয়েছে, রেহান মারা গেছে হচ্ছে খুব সম্ভবত 77-এর ওখানে রাতের বেলা, আমি যতটুকু জানি। তো ফার্স্ট অফ অল হচ্ছে লোকেশন, যে সে যদি বুয়েটের ভিতরে মারা যায় তো একদম সেফ একটা এনভায়রনমেন্টের ভিতরে, তাহলে কিন্তু অবশ্যই আমি মনে করি যে রেহান একটু একটা বড়সড় একটা ইয়ে হিসেবে দাঁড়ায়, ইস্যু হিসেবে দাঁড়ায়। এরপরে আরেকটা ব্যাপার, সেটা হচ্ছে তাদের আইডেন্টিটি। এই যে আপনাকে মারা হলো, কুয়েটের একদম আপামর ছাত্র জনতা সবাই হচ্ছে আবরারের সাপোর্টেই কথা বলতেছে, কিন্তু আবরার যদি এটা প্রমাণিত হইতো যে আবরার শিবির, সে আসলেই শিবির, সে মারা যাওয়ার আগে কয়েকজনের নাম বলে গেছে, মানে সবার সামনে যদি ছাত্রলীগ একদম পিওর কিছু এভিডেন্স দেখাতে পারতো যে আবরার আসলেই শিবির ছিল, তখন এটা শতভাগ সত্য যে এখন যে পরিমাণ সাপোর্ট দিচ্ছে আবরারকে, তখন কিন্তু এই পরিমাণ সাপোর্ট সে পেত, ঠিক আছে। কিন্তু রেহানের ক্ষেত্রে সে অলরেডি হেফাজত ইসলামের আন্দোলনে গেছে, তো সে এটা মিন করে কি, সে হেফাজত ইসলামের মানে সাপোর্টে গেছে, সে সাপোর্ট করে বলেই তো গেছে, সে তাদের সাথে একাত্মতা পোষণ করছে।
সত্যি বলতে আমি আমি একটু করে অ্যাড করি, রেহানের বিষয়টাকে আমি স্রেফ হেফাজত ইসলামের মধ্যে আমি কনফাইন রাখতে চাই না, ইটস মাচ মোর দ্যান দ্যাট। আমার কাছে মনে হয়েছে বাংলাদেশের ইতিহাসে, আমি আগেও কোনো একটা পডকাস্টে বলছিলাম, শুধুমাত্র 100% ইসলামের জন্য যদি কোনো মুভমেন্ট হয়ে থাকে, যেখানে ইসলাম ছাড়া কিচ্ছু না, সেটা হচ্ছে হেফাজত 2013 সালের মুভমেন্ট। শুধুমাত্র একটা ইস্যু বেসিকলি, এখানে হচ্ছে আল্লাহ রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে অপমান করা হয়েছে। দেখো ওই যে দেশে অনেক মুভমেন্ট হয়, অনেক আন্দোলন হয়, ওই যে তোমার পানির জন্য হয়, তেল গ্যাসের জন্য হয়, টিপাই মুখের জন্য হয়, বাট কেউ এই কথা বলতে পারবে না 2013 সালের মুভমেন্টে কোনো দুনিয়ার কোনো কিছু ছিল। আমি বলতেছি না এই মুভমেন্টগুলো করা যাবে না, ডেফিনেটলি আমাদের একটা রাইট আছে, আল্লাহ আমাদেরকে দুনিয়াতে রাইট দিছে সাচ অ্যান্ড সাচ, যেটার জন্য আমি জালিমের বিরুদ্ধে কথা বলবো, যদি আমার অধিকারটা কেড়ে নেয় আমি কথা বলতে পারি, ইভেন ইফ ইটস দুনিয়া, আমার থেকে যদি আমার সম্পদ কেড়ে নেয়, আমি যদি সেটার জন্য মারা যাই শহীদ হই, মারা যাই আমি শহীদ হবো, রাইট? সো ইটস নট, আমি এটা এই কথা বলতে চাচ্ছি না যে ওইটা রং, যে দেশের জন্য কথা বলতে, দেশের স্বার্থের জন্য কথা বলতে গেলে এটা ভুল, সেটা না, যে বলতে চাচ্ছি যে এখানে পিওরলি ইসলাম ছিল। সো এটা নট অনলি জাস্ট হেফাজতের বিষয় না, এটা মানে একটা মুসলিম, ইফ ইউ আর এ মুসলিম ইউ মাস্ট কজ, ইউ মাস্ট সাপোর্ট বাট দ্যাট টাইম, যে আসলে ওই টাইমে এই এই মুহূর্তে একটা স্ট্যান্ড পয়েন্ট নেওয়া জরুরি ছিল, যে আমি আসলে বিচারটা চাই, এই বিচারটা করতে হবে তোমাদেরকে, ইউ ইউ শুড ডু ইট। এনিওয়ে গো অন।
এরপরে আরেকটা জিনিস আমি মনে করি, সেটা হচ্ছে অ্যাডমিনিস্ট্রেটিভ কিছু ব্যাপার স্যাপার। যেমন এই যে আবরার যে মারা গেল, সে কিন্তু কিলার যারা আছে তারা, আমরা আমি যেটা খেয়াল করলাম সেটা শুরু থেকেই তারা কিন্তু প্রশাসনিক মানে প্রশাসনিক লেভেল থেকে তারা হেল্প পেয়ে আসছে। কিরকম হেল্প? এই যে আবরার মারা গেল, হলের ফুটেজটা আমরা চাইলেই স্টুডেন্টের সাথে সাথে ওনারা যদি আমাদেরকে দেখা দিত খুব একটা তাদের প্রবলেম হইত না। তো বাট স্টুডেন্টরা গেছে সকাল 7টায় থেকে আমাদেরকে ফুটেজ দিবে 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 বলে বলে, 1 ঘন্টা পর, 30 মিনিট পর, 40 মিনিট পর, 2 ঘন্টা পর, 3টায় দিব, 5টায় দিব, এভাবে করে করে রাতের 9টা বাজে যখন দেখতেছে প্রবোস্ট বের হইতে পারছে না, আমরা সবাই বলছি কি, স্টুডেন্টরা বলছি কি, আপনি ফুটেজ ছাড়া, ফুটেজ দেওয়া ছাড়া আমাদেরকে আপনারা বের হইতে পারবেন না। তো পরে এক পর্যায়ে প্রবোস্ট হচ্ছে আমাদের হাতে ফুটেজটা প্রোভাইড করছে, তো এটা বোঝাই যায় যে তারা হচ্ছে উপর থেকে একটা সাপোর্ট পাচ্ছিল যারা মার্ডার করছে আবরারকে। এরপরে আরেকটা জিনিস যেটা, সেটা হচ্ছে বলে রাখি,
আচ্ছা এখানে আমি ওই যে নিহাদের সাথে একটা কথা বলতে চাই যে সাপোর্ট পাইছে, এটা একটা বড় উদাহরণ হলো। আমরা প্রথমে আমাদেরকে সকাল 11টার দিকে বলছিল যে ফুটেজ দেখাবে, পরবর্তীতে দেখানো হয় নাই, বলছে 3টার দিকে দেখাবো। তো 3টার দিকে যখন ফুটেজ দেখতে যাবে, তখন একটা কথা সবার মধ্যে হলো যে স্যাররা বলতেছে ফুটেজ তো পাওয়া যাচ্ছে না ওই সময়টার, এটা একটা কথা উঠছিল। বাট পরবর্তীতে স্টুডেন্টরা বলছে স্যার ঠিক আছে আপনার ফুটেজ দেওয়া লাগবেন, আমরা নিজেরাই দেখে নিই, আপনারা সরেন। তখন হচ্ছে তারা আবার ঢুকতে দিচ্ছে না ছাত্রদেরকে ওই সিসিটিভির যে রুমটা। তো এটা পরবর্তীতে আবার ঠিকই ওই ফুটেজ পাওয়া গেছে, পাইছে।
সেটা হচ্ছে বিকাল 5টার সময়ের দিকে স্যারেরা বলল কি যে আমাদেরকে 1.5 মিনিটের মতো একটা ফুটেজ দিল, ডিউরেশন ছিল মানে 1.5 মিনিট। এই ফুটেজে কি ছিল, ফুটেজে ছিল হচ্ছে আবরারকে মারার পর রুম থেকে যে তার ডেড বডিটা ক্যারি করে নিয়ে যাওয়া হচ্ছিল, জাস্ট ওই অংশটা
নিয়ে যাওয়া হয়েছিল তাকে তখন তার যারা ব্যাচমেট ছিল তাদেরকে বলছিল যে ওকে গোসল করা, ও গোসল করার সময় সে দ্বিতীয় দফা বমি করে,
তখনও তাহলে সে মারা যায় নাই। তো এরপরে ওই 1.5 মিনিটের ফুটেজটা আমাদেরকে দেওয়া হলো, এরপর স্যাররা বললো কি যারা যারা অপরাধী সবাই এখানে আছে, ফুটেজটাতে আছে। তো মাঝখানে হচ্ছে ছাত্রলীগের কিছু কিছু নেতাকর্মী এই জিনিসটাকে ম্যানিপুলেট করার চেষ্টা করছিল, কিভাবে তারা 1.5 মিনিটের ভিডিও ফুটেজটা পাওয়ার পর স্টুডেন্টের কাছে এসে বললো কি যে আমরা যা চাইছি পাই গেছে, এখন আমরা চলে যাই, আমরা ফুটেজ দেখে চিহ্নিত করতে পারছি যে কারা কারা দোষী। এরপর স্টুডেন্টরা দেখলো, দেখলো যে এটা শুধুমাত্র 1.5 মিনিটের একটা ফুটেজ। তো এখানে ধরা পড়ছে কারা, ফুটেজটাতে চেহারা আসছে কাদের কাদের, সবগুলো হচ্ছে জুনিয়র লেভেলের 17 ব্যাচের যারা যারা আছে সবগুলা, 15 ব্যাচের কারোরই নেই, 16 ব্যাচের মাত্র একজনের চেহারা দেখা যাচ্ছে। তো এটা বোঝাই যাচ্ছে যে উপর থেকে তারা একটা সাপোর্ট পাইছে। তো পরে স্টুডেন্টদের আন্দোলনে থাকতে না পেরে তারা 6 ঘন্টার ফুটেজই তারা প্রোভাইড করছে। কিন্তু রেহানের ক্ষেত্রে যেটা, সেটা আমার মনে হয় যে সে অ্যাডমিনিস্ট্রেটিভ মানে ওই ধরনের সাপোর্ট তারা উপর থেকে পেয়ে আসছিল। তো পরে
রেহানের ক্ষেত্রে আসলে বিষয়টা আই থিঙ্ক না, রেহানের ক্ষেত্রে বিষয়টা হচ্ছে অবভিয়াস ছিল যে কারা তাকে মারছে। আসলে ছাত্রলীগ যাদেরকে মারছে মানে যারা আব্রারকে মারছে তাদের আরেক ভাই জ্ঞাতি ভাই এরাই মারছে, আই মিন যারা আব্রারকে চালায়, সরি যারা আব্রার হত্যাকারীদের কে চালায়, ফাইন্যান্স করে, লিড করে, সাপোর্ট দেয়, সেম গ্রুপ ওই দিন রাতে ওই যৌথ সদস্য আমি জানি ওটার কি নাম দিচ্ছে তারা, মানে পুলিশ ছিল, বিজিবি ছিল, র‍্যাব ছিল, সেম। আমি তুমি যদি আসলে ওই রুটটাকে ট্রেস ব্যাক করতে থাকো কে আবার ওই যে ছাত্রলীগের যে মেহেদী হাসান রবিনের উপরে কে, তার উপরে কে, তার উপরে কে, তার উপরে কে, যেখানে তুমি যেখানে গিয়ে থামবা তুমি এদিক থেকে যাও ঠিক ওই একই পার্সনের এখানে গিয়ে থামবা, রাইট?
হ্যাঁ
হ্যাঁ, ওকে।
তো এখন ওই যে তারা ওই সাপোর্টটা পাইছে যেটা এরাও পাচ্ছিল, বাট এরা হচ্ছে স্টুডেন্টের তোপের মুখে ওই সাপোর্টটাকে তারা ইয়ে করতে পারে নাই, যে কাজে লাগাইতে পারে নাই। যেমন হচ্ছে এই যে ইস্তিয়াক মুন্না নামের এক ছেলে, সে অলরেডি জেলে আছে, রিমান্ডে আছে। সে সকালবেলা 6টার দিকে কয়েকজন 17 ব্যাচের জুনিয়রকে ডেকে নিয়ে গেল তার রুম, জিজ্ঞেস করলো কি তাদেরকে যে তোদের কে ফার্স্ট পোস্ট দিছস বল, যে তোদের ব্যাচমেট কে মারা হয়েছে, মানে ওই অবস্থায় সে হুমকি দিচ্ছিল, মারার হুমকি।
আচ্ছা আচ্ছা,
অথচ সে কিন্তু মাদারের একজন মানে এজাহারভুক্ত একজন আসামি আবরার হত্যার। তো ওই অবস্থায়ও সে আরেকজনকে মারার হুমকি,
আই থিঙ্ক তারা তারা এই কথাটা আমি যদি কনক্লুড করি এইভাবে যে তাদের তারা আই থিঙ্ক জিজ্ঞাসাবাদে স্বীকার করছিল একজন যে তারা ভাবছে তাদেরকে অ্যারেস্ট করা হবে না। সো আপ আনটিল অ্যারেস্ট হওয়ার আগ পর্যন্ত আই থিঙ্ক স্টিল তারা ফিল করে, তাদের মধ্যে ওই তারা এম্পাওয়ার্ড ফিল করে যে তাদেরকে তাদের আসলে কিছু হবে বলে তারা মনে করে না। মানে এখন এখন বিষয়টা এরকম হচ্ছে, মনে করো গভর্নমেন্টকে অনেক অনেক সময় চাপে পড়ে কিছু করতে হয় কিন্তু লাস্টে দিয়ে সে হয়তো বাঁচাই দেওয়ার জন্য অন্য কিছু মেকানিজম আছে। আমি এখানে একটু প্রসঙ্গত একটা কথা বলি, এটা নিয়ে বোধহয় লেখালেখি হয়েছে যে বাংলাদেশের বিচার প্রক্রিয়াটা তো অনেকগুলো স্টেপ আছে। ফার্স্ট কথা হচ্ছে আসামি অ্যারেস্ট করা, এভিডেন্স বের করা, চার্জশিট করা, চার্জশিটের পরে মামলাটাকে প্রসেসটাকে আগায় নিয়ে যাওয়া, রায় পর্যন্ত নিয়ে যাওয়া, হাইকোর্ট পর্যন্ত বা জিডি কোর্ট পর্যন্ত ডিল করে, এরপর এরপর বিচার হওয়া, বিচার হওয়ার পরে হচ্ছে ফাঁসি বা যে সেটাই হোক, এরপর লাস্ট রাষ্ট্রপতি পর্যন্ত আসে, সে চাইলেও মানে বিচার চাইলে একজন মানুষের মৃত্যুদণ্ডটাকে বাতিল করতে পারে। সেখানে অনেকগুলো স্কেপ গেট আছে, জাস্ট বিকজ ওরা অ্যারেস্ট হয়েছে তার মানে আসলে কিছুই হয় না, তাদের নাম এইভাবে থাকতে পারে, চার্জশিট থেকে ড্রপ করে দিল, বাট চার্জশিটে আছে। তো চার্জশিট চার্জশিটে আসলে কিন্তু রায়ের মধ্যে ওরা খালাস পেয়ে গেল, বা রায়ের মধ্যে নাম দিল, হয়তো দিল হচ্ছে জরিমানা, আচ্ছা না দিলেও ওদেরকে মৃত্যুদণ্ড দিল, লাস্ট পয়েন্টে বেঁচে যাবে বাঁচা দেওয়ার জন্য রাষ্ট্রপতি আছে বাংলাদেশে যে বর্তমানে রাষ্ট্রপতি, উনি খুবই উদার, মানে অনেকজন প্রভাব মাফ করেছে আসলে, উনি মানুষের প্রতি খুবই যাই হোক। আচ্ছা আচ্ছা, আমি আমি একটু আমি এই পয়েন্টটাতে আরেকটু আমি আরেকটা পয়েন্টে আসতে যাচ্ছিলাম, যেটা আমি যেটা একটু বুঝাই বলি, সেটা হচ্ছে ওকে আমি ধরলাম যে দেয়ার ওয়ার সাম সার্কামস্টেন্সিয়াল ডিফারেন্স বিটুইন আবরার এবং রেহান, যে আবরার বিষয়টা হচ্ছে হলের মধ্যে মারা হয়েছে বা যেটা বেশ মানে টাচ করছে মানুষকে, বিকজ হল ওয়াজ দ্য মোস্ট সিকিউর প্লেস একটা স্টুডেন্টের জন্য দেখি। বাট ডোন্ট ইউ থিঙ্ক যে মানুষের মধ্যে একটা ফিলিং এর বিষয় আছে
আসলে এখানে,
রেহানের প্রতি আর আবরারের প্রতি? বলতেছি না সবার সবকিছু সেম ফিলিং থাকতে হবে, বাট ওয়াই রেহানের নামটার সাথে একটা অস্বস্তি বা তার প্রতি মানুষের ফিলিং জিনিসটা যে একটু কম, এটার এটার কারণটা আসলে কোন জায়গাটাতে সবচেয়ে বেশি মানে আমরা আমরা আইডেন্টিফাই করতে চাই যে ওয়াই মাস্ট রিমেম্বার্ড? আচ্ছা মোহসিন, বাই দিস টাইম ইফ ইউ ওয়ান্ট টু সে সামথিং।
হ্যাঁ, আমি আসলে বলতে চাচ্ছিলাম যে হচ্ছে যখন রেহান ভাইয়ের এই ঘটনাটা ঘটে, ঠিক আছে, মানে তখন তো বাংলাদেশে, ঠিক আছে, এই যে হেফাজত ইসলামের এই চিন্তা চেতনার চেয়ে ধরেন শাহবাগী বিরিয়ানি চেতনা বেশি ছিল, ঠিক আছে, শাহবাগে ধরেন যেই ঘটনাগুলা ঘটতেছিল ওই সময়গুলাতে, ঠিক আছে, সেগুলো হচ্ছে মানে যারা এই জিনিসগুলা মানে কি বলবো, মানে এটা তো যখন দেখছে যে এরকম ভাবে যুক্ত একটা হেফাজত ইসলামের একটা প্রোগ্রামের সাথে একজন যুক্ত, সে মারা গেছে, সে তার প্রতি ওই সময় তাদের স্বাভাবিকভাবে একটা নর্মাল ভাবে নেগেটিভ সেন্স কাজ করছে, ঠিক আছে, যেটা আমার কাছে মনে হয়। আর নিহাত যেটা বলছে প্রথম পয়েন্টটা যে হচ্ছে লোকেশন, তো আমার কাছে যেটা মনে হয় লোকেশনটা আসলে তেমন বেশি ফ্যাক্ট না, কারণ হচ্ছে ধরেন আবরারের হত্যাকাণ্ডের যে ঘটনাটা, আবরার মারা গেছে দুইটার দিকে, বাট আলটিমেটলি সবাই কিন্তু জেনে গেছে, রেহান ভাই যখন মারা গেছে তখন এটা অবশ্যই সবাই জেনে গেছে, বাট তার প্রতি তার ফিলিংসটা তখন আসে নাই। এই কারণে হচ্ছে যে সে এমন একটা মানে প্রোগ্রামে গিয়েছিল বা যেটার প্রতি মানুষের তখন অলরেডি নেগেটিভ ধারণা, ঠিক আছে,
আসলে মানুষের মানুষের ধারণা বলবো না, আমি তোকে এভাবে যদি আরো প্রিসাইজলি বলি যে বুয়েটের ছেলেপেলেরা, ও জাস্ট ওকে লেটস টক দিস ওয়ে, বুয়েটের একটা এভারেজ ছেলেকে তুমি জিজ্ঞেস করো যে রেহান রেহানের মৃত্যুটাকে তুমি কিভাবে দেখো, সে কি এটা বলবে যে এটা একটা অর্থহীন মৃত্যু বা ফর নাথিং, আর নাকি সে এটা বলবে যে সে একটা গুড কজে মারা গেছে? জাস্ট এভারেজ একটা স্টুডেন্টকে জিজ্ঞেস করে গোটা ছেলের কি অ্যানসার দিবে?
এভারেজ স্টুডেন্টকে জিজ্ঞেস করে সে কখনোই এটা বলবে না যে সে গুড কজে মারা গেছে। এটা আমার কাছে এতদিন আমি যে বুয়েটিন যে স্টুডেন্ট আসছি, মানে যতজন দেখছি তাদের কাছে হচ্ছে আমার তাদের মেন্টালিটি হচ্ছে আমার মনে হয় না তার এই কথাটা বলবে, ঠিক আছে, তারা মানে এখন পর্যন্ত হচ্ছে মানে মাঝে মধ্যে হচ্ছে আমাদের বিভিন্ন গ্রুপ গুলাতে এইসব কথাবার্তা হয় তো উঠে কোনো কারণে, ঠিক আছে, তো ওইখানে আমি মানে দেখি যে ছেলেপেলেরা মানে বিষয়টাকে এমন ভাবে মানে রিয়াক্ট করতেছে, মানে এই যে এই জিনিসটা হচ্ছে একদমই মানে নিষিদ্ধ কিছু একটা এরকম কিছু,
মানে মৃত্যুটাকে তারা আসলে অ্যাপ্রিশিয়েট করে না বা তারা কদর করে না,
অ্যাপ্রিশিয়েট করবে না, মানে কথা হচ্ছে সে হচ্ছে ভুল কাজ করতে গিয়ে ভুল মারা গেছে এরকম।
ইয়েস ইয়েস এক্স্যাক্টলি, আমি এটাই শুনতে যাচ্ছিলাম যে আসলে ফিলিংটা অনেকটাই এরকমই যে হয়তো তারা অনেকে বলে আচ্ছা ছেলেটা বেচারা মারা গেছে কি দরকার ছিল, এই ধরনের, রাইট? আব্বের ক্ষেত্রে কি কথা বলবে না যে কি দরকার ছিল পোস্টটা দেওয়ার, কিন্তু রেহানের ক্ষেত্রে কথাটাই বলা হয়। সো এটা এটা আমাদের শো করে, আসলে আমাদের এটা বোঝা উচিত যে অ্যাজ এ মুসলিম আমাদের পারসেপশনের জায়গাটার মধ্যে ইসলামের ঘাটতিটা কোন জায়গায়। আজকে আমরা রেহানের মৃত্যুটাকে কদর করতে পারি না, কিন্তু আমরা আব্বার মৃত্যুটাকে কদর করতেছি। সো একটা জায়গায় আমরা রাইট, একটা জায়গায় আমরা রং, ইটস বিকজ অফ, আমার কাছে মনে হয় স্পেশালি যদি বুয়েটের কনটেক্সটে বলি, বুয়েটের ছেলেপেলেরা বাই অ্যান্ড লার্জ ভেরি মাচ লিবারেল সেকুলার সেকুলারিজম দিয়ে সেকুলারিজম দিয়ে আক্রান্ত, যে কারণে তারা একটা ইসলামিক ইস্যুকে রাইট পারসেপশন থেকে দেখার মতো ক্ষমতা রাখে না। তারা অন্যায় অন্যায় হয়ে যদি কাউকে মারা হয়, আমি এরপর আরেকটা প্রশ্ন করবো, ইট উইল শো যে মেন্টালিটিটা কি বুয়েটের স্টুডেন্টদের। আজকে আমরা আমরা বলতেছি আমরা ভিকটিম, দিস ইজ আই ডোন্ট লাইক যে আসলে সবসময় ভিকটিম মেন্টালিটি নিয়ে থাকতে থাকতে একটা মানুষ নিজের নিজের দিকে তাকায় না, ওকে আমি ভিকটিম, আমি মাজলুম, বাট হোয়াট আমার মধ্যে সমস্যাটা কি? ওকে তুমি অন্যায় মৃত্যু পছন্দ করো না, আমি যদি কোশ্চেন করি বুয়েটাটা ছেলে, তুমি যেটা বললো একটু আগে যে যদি ছেলেটা শিবির হইতো আজকে বুয়েটের স্টুডেন্টকে হেভি রিয়াক্ট করতো, ইভেন দো এই লোকেশনে মারা হয়েছে মনে করে, কে মনে করে আব্বার ছেলেটা শিবির করতো বাট তাকে এই হলের মধ্যে পিড়ে মারা হয়েছে, আজকে বুয়েটের ছেলে হেভি নেমে আসতো?
না না অবশ্যই আসতো না।
ইয়েস দ্যাটস হোয়াট আই এম সেইং। সো এন্ড অফ দ্য ডে বুয়েটের ছেলেপেলেরা আজকে সবাই সবাই আপনাকে নিয়ে অনেক মর্মাহত, বাট তারাও কিন্তু সেইম আরেকটা ডেথ যদি একটা শিবিরের ছেলে হতো বা একটা একটা ইসলামিক একটা দলের কোনো ছেলে হতো, তাহলে কিন্তু তারা এই এই ফিলিংটা তাদের আসতো না, তারা এই প্রোটেস্ট শো করতো না, তারা মেবি দেওয়া সাইলেন্ট, ঠিক কিনা?
হ্যাঁ, অবশ্যই পুরোপুরি ঠিক। মানে আমি যখন ও যখন মারা যায় বুঝছেন ভাই, তখন হচ্ছে আমি যখন ওদের হলে যাই তখন আমি এটা বলতে শুনছেন, ওকে আসলে শিবির করতো, ওকে আসলে এটার সাথে জড়িত ছিল এসব বাজে কাজের সাথে, এভাবে বলতে শুনছি। ঠিক আছে, আমি নিজে শুনছি কানে, বলতেছি ওকে আসলে এইসব বাজে কাজের সাথে জড়িত ছিল, ওকে দেখে তো এরকম মনে হয়নি, ও তোমাদের নামাজ পড়তে ডাকতো। এই একটা কথা মানে তাদের কাছে হচ্ছে, এখানে বললো না যে হচ্ছে আমি কোন একটা অপরাধী হচ্ছে জবানবন্দি দিছিল, যে আমার কি মনে নাই যে কেন মনে হইতো যে হচ্ছে সে শিবির করতো। তো একজন উত্তর দিছে যে সে হচ্ছে নিজে নামাজ পড়তো, আবার অন্যদেরকে নামাজ পড়ার জন্য বলতো, এটা একটা তাদের ইয়া মানে যুক্তি ছিল।
সামহাও শিবির হইলে বিষয়টার মধ্যে কিছুটা হলো জাস্টিফিকেশন চলে আসে, আর শিবির না হলে নিহাত কিছু একটা বলতে চাচ্ছিলা, তোমার যেহেতু মাইক্রোফোনের প্রবলেম হচ্ছে আর আমরা মোটামুটি হিটিং দ্য এন্ড, তো এটা শোনার চেষ্টা করি, যদি শুনতে পারি ওকে ফাইন, না আমি আর খুব বেশি লেন্দি করতে পারবো না আমাদের প্রোগ্রামটা, বাট কথা অনেক ছিল, বাট নিহাত জাস্ট লেটস ট্রাই। ওকে,
আমি যেটা দেখলাম, আমি পুরো দেশের কথা বলবো না, বাট বুয়েটের ক্ষেত্রে এখন শুধুমাত্র ছাত্রলীগের নেতাকর্মী ছাড়া বাইরে যতগুলো স্টুডেন্ট আছে এরা কেউই হচ্ছে তাদের পক্ষে কথা বলছে। এটা শুধুমাত্র যে ছাত্রলীগের ক্ষেত্রে সত্য, আমি সেটা বলবো না যে কোনো মানে ফুল গভর্নমেন্টের উপর, কিন্তু এই জিনিসটা আমার মনে হয় যে এই জিনিসটা করে সেই কারণে হয়তো আচরণের ক্ষেত্রে একটা ডিফারেন্সিয়েট হয়েছে হত্যাকাণ্ড এবং আগ্রা হত্যাকাণ্ডের ক্ষেত্রে। আর আরেকটা ব্যাপার হচ্ছে যে ইয়ার রেহান ভাইয়ের হত্যাকাণ্ডের যে পুরো দেশে কভারেজ পাবে, সেটার আগে আমাদের গুয়েটিয়ান জিনিসটা কিন্তু করেন, যে যেটা বলা হইলো যে তখন এই যে হেফাজত, উনি হেফাজতে গেছে তার মানে সেখানে একটা কাজ করছে এবং তাকে মেরে ফেলাটা অনেকটা জাস্টিফাই করে নিছে ওই কারণে আর কি।
আসলে সবকিছুর মানে যে কোনো ঘটনার মানে চেইন অফ ইভেন্টস, আমি বলবো যে একটা ঘটনা থেকে আরেকটা ঘটনার একটা ইম্প্যাক্ট থেকে যায়। আই মিন উই অ্যালাউড দিস থিংস টু হ্যাপেন এন্ড অফ দ্য ডে, আমাদের আমাদের একটা একটা দায়বদ্ধতা এখানে আছে। আমরা যারা বইটা পড়ছি আমরা অনেক সময় চুপ ছিলাম, আমরা যদি তখন চুপ না থাকতাম হয়তো বিষয়টা এখন অন্যরকম হতো। আচ্ছা, যাক, আমার যেহেতু শেষ দিকে আসছে, আমি স্টুডেন্ট পলিটিক্সের ব্যাপারে একটু তোমাদের কাছে জিজ্ঞেস করি যে বুয়েটে স্টুডেন্ট পলিটিক্স ব্যান করা হয়েছে এই ধরনের একটা, বা টিচারদের মধ্যে পলিটিক্স ব্যান করা হয়েছে এরকম দেখলাম আমরা একটা নিউজ আসছে। এখন আসলে আমার জানার মতো বুয়েটা কিন্তু বাই ল পলিটিক্স ব্যান্ডই, আগে সবসময় ব্যান্ড ছিল, বাট এটা 2009 বিকজ আফটার দ্যাট হচ্ছে যখন থেকে ওই যে কেয়ারটেকার গভর্নমেন্টের পর থেকে যখন ইলেকশন হলো 2009 পর থেকে হচ্ছে অ্যাক্টিভলি শুরু হয়েছে পলিটিক্স, আবার খুব ওপেনলি শুরু হয়েছিল, তার আগ পর্যন্ত তো এরকম হইতো না, এখন আবার ব্যান করা হয়েছে। ওকে, এই যে তোমরা এটাকে কি মনে করো, এটা কি আসলে মানে প্রবলেমকে সলভ করবে, ইমিডিয়েট প্রবলেমকে, এই অর্থে ছাত্রলীগের যে দৌরাত্ম এইটাকে কি এটাকে সলভ করবে?
এখন তো ধরেন হ্যাঁ হচ্ছে যেহেতু মানে একটা ঘোষণা আসছে, ঠিক আছে, এবং আমরা পরের দিনই দেখছি হচ্ছে স্যারেরা হচ্ছে এটাকে ইমপ্লিমেন্টেশন করার জন্য হচ্ছে যথাযথভাবে ট্রাই করা শুরু করছে। যেমন আমাদের হলে হচ্ছে ছাত্রলীগের সভাপতি ছিল, তাকে হচ্ছে 10 মিনিট সময় দিয়েছে বের হয়ে যাওয়ার জন্য, তার রুম সিলগালা করে দেওয়া হয়েছে। তারপর হচ্ছে মেহেদি হাসান রাসেল যে হচ্ছে সাধারণ সম্পাদক শেরবাংলা হলে ছিল, তার রুমও হচ্ছে বের করে দেওয়া হয়েছে, মানে সে তো বেরই ছিল, তার রুম সিলগালা করে দেওয়া হয়েছে। হ্যাঁ, মানে এবং হচ্ছে যত ধরনের পদ আছে এগুলো হচ্ছে বাতিল বলে ঘোষণা করা হয়েছে এখন হচ্ছে, এবং যারা অবৈধভাবে আছে, ধরেন যে লীগের পাওয়ার খাটায় ধরেন 2 বছর আগে পাশ করে চলে গেছে বা 1 বছর আগে পাশ করে গেছে, তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। এবং যারা নন পলিটিক্যাল বাট হচ্ছে দেখা গেছে পাশ করে যাওয়ার 6 মাস পরে হচ্ছে হলে আছে, তাদেরকেও বের করে দেওয়া হয়েছে। এবং ছাত্রলীগের সভাপতি এবং হচ্ছে সাধারণ সম্পাদক ছাড়া বাকি যতগুলো রুম আছে অন্যান্য হলে সবগুলোতে কিন্তু ইয়া হয়ে দিছে, মানে রুমে অ্যালটমেন্ট দিয়ে ছাত্রদেরকে স্যাররা নিজেরা তুলে দিয়ে গেছে, মানে ওই জায়গায় তারা হচ্ছে তারা উঠতে পারবেন। বাট ওই যে ছাত্রলীগের যে সভাপতি জামি উসানি আর হচ্ছে মেহেদি হাসান রাসেলের রুমটা সিলগালা করা আছে, ওই রুমে এখনো কাউকে তুলে নেই।
আচ্ছা,
এই জিনিসগুলা মানে মানে ইমিডিয়েট যে অ্যাকশন তারা নিছে সেটা আসলে আমরা মানে আমাদের যারা আন্দোলনের সাথে ছিল তারা সেটাকে অ্যাপ্রিসিয়েট করছে। বাট এখন কথা হচ্ছে এটা মানে কতদিন থাকবে বা আবার নতুন করে মাথা চাড়া দিয়ে উঠবে কিনা এটার একটা সম্ভাবনা থাকে। এখন হচ্ছে ধরেন প্রতিটা ব্যাচ মিটিং অনুযায়ী হচ্ছে 15 ব্যাচ 16 ব্যাচ 17 ব্যাচ 18 ব্যাচ এখানে ব্যাচ মিটিং হয়েছে এবং ব্যাচ মিটিং এর ডিসিশন হয়েছে প্রতিটা হল ওয়াইজ, যে যারা পলিটিক্যাল আছে তাদেরকে ডাকা হয়েছে সাথে, যে বলছে যে যারা হচ্ছে এখানে আমাদের ব্যাচের মধ্যে যুক্ত আছে পলিটিক্স এর সাথে তাদের হচ্ছে, যদিও বুয়েট ছাত্রলীগ জিনিসটার নাম উঠে গেছে অফিসিয়ালি ভাবে, বাট তাও তাদেরকে হচ্ছে একটা ইয়া দিতে হবে যে আমি অ্যাপ্লিকেশন দিতে হবে ছাত্রদের কাছে যে আমার সাথে আগে ছাত্রলীগের সম্পর্ক ছিল, আমি ছাত্রলীগের পোস্টার ছিলাম বা ছিলাম না, ছাত্রলীগ করতাম আমি, এখন আমি এটা থেকে মানে বেরিয়ে আসতেছি, আমি রিজাইন দিচ্ছি, ঠিক আছে এরকম। তো এরকম অনেকেই দিছে, যে নিহা আমি যতটুকু জানি যে নিহাদের ব্যাচ থেকে অলরেডি 3-4 জন এসব এভাবে দিছে, আমাদের ব্যাচ থেকেও আমি যতটুকু জানি দিছে। তো এখন এটা হচ্ছে এখন, আর যারা দেয় নাই তাদেরকেও হচ্ছে বলে দেওয়া হয়েছে যে তোরা যদি এটার সাথে যুক্ত থাকিস তাহলে আমরা সামাজিক ভাবে হলে তোদেরকে বয়কট করব, আমাদের কোনো ফার্দার যদি কোনো প্রোগ্রাম প্রোগ্রাম হয় তাহলে আমরা তোদেরকে অংশগ্রহণ করতে নিব না সাথে।
আব্দুল্লাহ, তোমার কাছে কি মনে হয় স্টুডেন্ট পলিটিক্স যেটা বুয়েটা বন্ধ হয়েছে ফর অ্যাটলিস্ট, এটা একটা ইমিডিয়েট একটা ইফেক্ট আমরা দেখতেছি, লং টার্মে কি হতে পারে?
লং টার্মে আমার আমার কনসার্নটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হচ্ছে মাঠ পর্যায়ে তো কতটুকু সম্ভব এবং কতদিন পর্যন্ত সম্ভব এটাকে অবজার্ভ করা বা মনিটর করা লং টার্মে, কারণ এটা তো মানে ব্যাপারটা এমন ভাবে ঢুকে গেছে এটা তো ইনস্ট্যান্টলি ওভারনাইট আপলোড করা সম্ভব না। এমনকি আচ্ছা ঠিক আছে, আমি ধরে নিলাম যে নর্মাল ছাত্ররা এটার সাথে আর জড়িত হবে না, স্বাভাবিক, এটাই হয়তো কমন ছিল সার্কামস্টান্সেস এর কারণে এরকম হয়ে গেছে। কিন্তু মানে আমার আমার প্রশ্ন হচ্ছে, আমার প্রশ্ন না মানে আমার কনসার্নটা হচ্ছে অন্য জায়গায়, হ্যাঁ কনসার্নটা হচ্ছে অন্য জায়গায়, সেটা হলো ওভার দ্য ইয়ার্স, শুধু বাংলাদেশের প্রেস পার্সপেক্টিভ না, অন্য যে কোনো দেশ যখনই কোন রকমের দমনপীড়ন করা হয়, এটা আওয়ামী লীগের মাধ্যমে দমনপীড়ন হোক, মানে ছাত্রলীগের মাধ্যমে দমনপীড়ন হোক বা অন্য কোনো পলিটিক্যাল পার্টির মাধ্যমে, এমন তো না যে এই দমন নিপীড়ন নতুন কিছু, আগেও হয়েছে যখন বিএনপি ক্ষমতা ছিল তখন এরকম করতো, যেমন সনির ঘটনাটা যেরকম যে মারামারি নিজেরা নিজের মারামারি করতে গিয়ে এইটাও ঘটনা হয়েছে, বা বা অন্য কোনো দেশের যদি কোনো সার্কামস্টান্সেস হয় বা এখানে যদি অথরিটি বেশি এফেক্টিভলি দমন নিপীড়ন করার চেষ্টা করে, এটা হয়তো আমার কাছে যেটা মনে হয় কনসার্নটা হচ্ছে এই, আলটিমেটলি তো অ্যাক্টিভিটি গুলি আন্ডারগ্রাউন্ড হয়ে যাবে। এটা
আমার কাছে মনে হয় কি আসলে আন্ডারগ্রাউন্ড হবে না, আমার যেটা ধারণা সেটা হচ্ছে স্টুডেন্টরা যখন একটা ভার্সিটিতে পড়ে, একটা ইনস্টিটিউশনে পড়ে, ওদের একটা সেন্স অফ বিলঙ্গিং তৈরি হয়, ইয়ে বুয়েট আমার বুয়েট কাইন্ড অফ। হ্যাঁ, তো এই এখন যে ব্যাচগুলো আছে এরা যতদিন আছে তাদের মধ্যে হয়তো এই ফিলিংটা, একটা সেন্স অফ বিলঙ্গিং কাজ করে। এখন যারা কারেন্ট যারা স্টুডেন্টস তাদের মধ্যে হয়তো ফিলিংটা কাজ করতেছে যে ওকে আমার আমার ভার্সিটি আমি এখানে আর এই ধরনের হতে দিব না, তো তারা হয়তো প্রোটেস্ট করবে বা এই ধরনের কিছু হচ্ছে দেখলে তারা এটাকে অথরিটিকে জানাবে বা তারা নিজেরাই আটকাবে, সামথিং দে উইল ডু। বাট আফটার ফিউ ইয়ার্স যখন এরা চলে যাবে, নতুন ব্যাচ আসবে, তারা এই জিনিসটা তাদের মধ্যে থাকবে না, এই যে চেতনাটা যদি বলে আর কি, এই যে ছাত্রলীগকে হটাও বা ছাত্র রাজনীতিকে ডমিনেট করতে দেওয়া, এই জিনিসটাকে স্টপ করতে দেওয়া, প্রোটেস্ট করার যে এটা ওদের থাকবে না, এবং দ্যাট টাইম আই থিঙ্ক ছাত্রলীগ উইল কাম এগেইন উইথ দেয়ার আগলি হেড। কারণ ছাত্রলীগকে, ছাত্রলীগ ছাড়া বা ছাত্রলীগ ছাড়া বা ছাত্র রাজনীতি ছাড়া আসলে বাংলাদেশের পলিটিক্যাল পার্টিগুলা টিকতে পারবে না,
সেটাই আর কি।
দে উইল সামহাউ ম্যানেজ, এবং আফটার ফিউ ইয়ার্স, এখন যদি নাও হয় সো মেবি এখন যেটা হয়েছে ছাত্র টিচাররা সত্যি বলতে বুয়েট টিচারদেরকে আমি যাতে অ্যাপ্রিসিয়েট করি একটা জায়গায় যে আসলে ওরা অনেকদিন কিন্তু পারছে সাকসেসফুলি যে এই জায়গাটাতে পলিটিক্সকে ঢুকতে না দেওয়া, এটা অন্যান্য অনেক ভার্সিটিতে অনেক আগে হয়ে গেছে, দলীয়করণ প্রশাসনের মধ্যে রাজনীতি যে জিনিসগুলো এগুলা ওনারা অনেকদিন ঠেকায় রাখতে পারছে, বাট একটা সার্টেন টাইমে আসলে সম্ভব না, এটা ওনাদেরকে দোষ দিয়ে খুব একটা লাভ নেই প্রশাসনকে। আর এন্ড অফ দ্য ডে ছাত্রলীগ কিন্তু তারা একটা ফোর্স ইউজ করতেছে, ফিজিক্যাল ফোর্স, তাদের প্রফেশনের একটা ব্যাক আপ আছে। সো আস্তে আস্তে যখন তারা পুরো সিস্টেমটাকে যখন তারা মানে গিলে খাওয়া শুরু করে, আমরা যারা আসে সাধারণ মানুষ যারা নন পলিটিক্যাল যারা, তারা কিন্তু কোনো ফোর্স ইউজ করে না, পাল্টা ফোর্স ইউজ করতেছি না। যেমন তারা একটা রুম দখল করলো, কারণ ছেলেরা কিন্তু রুম দখল করতে পারতেছে না, তাদের ওই অ্যাটিচিউডটা নাই, ওই সাইকোলজিক্যাল অ্যাটিচিউডটাই নাই যে আমি গিয়ে মায়ের সরাই দিব, রাইট? এখন হয়তো এই মুহূর্তে আসে বিকজ অফ এন ইনসিডেন্ট, বাট এন্ড অফ দ্য ডে নন পলিটিক্যাল ছেলেদের অ্যাটিচিউডটা থাকে না, তাদের প্রশাসনের ব্যাক আপ থাকে না। সো এই জন্য মেবি ফিউ ইয়ার্স ইট উইল বি ওকে, বাট আফটার ফিউ ইয়ার্স এই ধরনের ঘটনা যদি আবার ঘটে অবাক কিছু নেই আমার মনে হয়, কারণ এদের মূল যে শক্তিটা ছাত্রলীগের মূল শক্তি কিন্তু ছাত্রলীগ নিজে না, ছাত্রলীগের মূল শক্তি কিন্তু পিছন থেকে আসতেছে, রাইট? তাদের সাংগঠনিক নেত্রীর কাছ থেকে আসতেছে ডেফিনেটলি। মানে আমাকে একজন শেয়ার করলো কিছুদিন আগে একটা কথা, কোনো একটা ছেলেকে ছাত্রলীগ এভাবে ধরে নিয়ে গেছে পিটানোর জন্য বা সামথিং লাইক দিস, ছেলের কানেকশন ভালো ছিল, সরকারি কর্মকর্তা বা এই ধরনের লেভেলে তার পরিচিত রিলেটিভ ছিল বা ফ্যামিলি মেম্বার ছিল, তারা রিকোয়েস্ট করছে, তারা বলছে ছেড়ে দাও, পুলিশকে রিকোয়েস্ট করে, তারা ছাড়ে নাই ছাত্রলীগ। একদম টপ লেভেল থেকে যখন আসছে শেখ হাসিনার কাছ থেকে, তখন ওরা ছেড়ে দিচ্ছে ছেলেটাকে। সো এন্ড অফ দ্য ডে লং টার্মে আসলে ওদের মূল যে পাওয়ারের যে জায়গাটা, ওইখানে যদি কোনো অনুচরণ না হয়, দে উইল কাম আপ এগেন। জাস্ট ইন স্ট্র্যাটেজিক্যালি যদি বলি যে যুদ্ধের মধ্যে পিছু হটা আসে না, কাইন্ড অফ তারা যুদ্ধের মধ্যে পিছু হটতে বাধ্য হয়েছে ফর স্ট্র্যাটেজিক রিজন, এবং তারা আবার অ্যাডভান্স করবে সামনে। দিস ইজ মাই অ্যানালাইসিস, আমার কাছে বিষয়টা আমার মনে হয় তোমার আমার সাথে অ্যাগ্রি করবা, এখনকার মেজাজটাই ডিফারেন্ট বিকজ অফ দ্য ইনসিডেন্ট অফ আবরা।
মানে এটা তো এমন, ওই যে বললাম না, এটা তো ইমিডিয়েটলি আপলোড করার সুযোগ নেই, ইটস লাইক ইটস বিন গোইং অন ফর মেনি ইয়ার্স, ইটস অ্যাবাউট আ ডেকেড, মানে সেই 2009 থেকে শুরু করলে তো 10 বছর বেশি, তাই না? এত ইজিলি আপলোড করা তো হবে না,
এটাই। আচ্ছা, আমাদের মনে হয় আমরা আজকে শেষ করতে পারি আজকে পডকাস্টটা। আমাদের আর কোনো ইস্যু কি বাকি আছে আব্দুল্লাহ?
এখানে একটা কথা আমি বলতে পারি, যে আজকে যে ভোলা রিয়া ইস্যুটা বলতেছিলেন,
হ্যাঁ হ্যাঁ সেটা
ধরেন যে ওই যে রেহান ভাইয়ের সাথে যে জিনিসটা, ঠিক আছে, কি বলে রেহান ভাই যে কারণে হচ্ছে ধরেন তার জিনিসটা ফ্লাশ হলো না বা মানুষজন রেসপন্স করলো না, যে আজকে যে ঘটনাটা ঘটছে সেটাতে আপনি চিন্তা করে দেখেন কয়জন রেসপন্স করবে বা কয়জন সেটাকে ভালোভাবে নিবে, তাই না?
এখানে 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 ওই যে এখানে আটটা ফ্যাক্টর যেটা এখন তখন মেনশন করা হয়নি, যদিও এটা এখনই মেনশন করার মতো, যে বুয়েটের ছেলেদের একটা দাম আছে, যদি বলো যে এদের রক্তের দাম আছে, কারণ এরা এলিট। হ্যাঁ, আর ভোলার সেই সাধারণ তৌহিদি মুসলিম জনতা ব্যানারে যারা রাস্তা আন্দোলন নামে, এদেরকে অ্যাকচুয়ালি এতে কোনো দাম নেই। কারণটা হচ্ছে যে বাংলাদেশের বর্তমান গভর্নমেন্টকে আইডিওলজিক্যাল সাপোর্ট কারা দেয়, আইডিওলজিক্যাল সাপোর্ট দেয় হচ্ছে বা আদের যে মানে যে পলিটিক্যাল জাস্টিফিকেশন, এটা কিন্তু এই এলিট ক্লাস থেকে আসে, এই বুয়েট ঢাকা ভার্সিটি বা এই শিক্ষিত শ্রেণী থেকে আসে। তৌহিদি মুসলিম জনতা নামে যারা রাস্তায় মুভমেন্ট করে, ওরা কিন্তু গভর্নমেন্টকে কোনো ধরনের আইডিওলজিক্যাল জাস্টিফিকেশন দেয় না।
হ্যাঁ,
রাইট? সো ওরা যদি মরে ডাজেন্ট রিয়েলি ম্যাটার, কিন্তু এরা যখন মরে গভর্নমেন্ট কনসার্ন হয়।
এটা
ঠিক না? তো এই কারণে আসলে আজকে যে মরছে, নো ওয়ান উইল ইভেন মেনশন দেম, এটা আমাদের ব্যর্থতা যে আমরা মেনশন করতে পারি না। আমরা দেখো মনে করো 71-এ যে যুদ্ধটা হয়েছে, হ্যাঁ 71-এ অনেক মানুষ যুদ্ধ করে মারা গেছে, আওয়ামী লীগ বা বাংলাদেশের সেকুলাররা তাদের এই নামটাকে আমি বলি বেঁচে খাইছে। একটা হচ্ছে আমি শহীদদের স্মৃতি স্মরণ করতে চাই, মানুষের মধ্যে চেতনা জায়গায় রাখতে চাই, বিকজ দে ডাইড ফর এ গুড কজ, আই ওয়ান্ট দ্য কজ টু বি অ্যালাইভ, আমি চাই মানুষ ওই কজটা ধারণ করুক বছরের পর বছর, তাই না? এটাই তো চাই। আর এরা যেটা করছে সেটা এটা বেঁচে তারা পলিটিক্স করছে, তারা এটা দিয়ে জাস্টিফাই করছে যে ক্ষমতায় থাকতে হইলে একমাত্র, খুব লজিক, খুব ফ্যাসিস্ট লজিক, খুব সিম্পল, যে দেশবিরোধী কোনো মানে আচ্ছা হ্যাঁ বলি, বিষয়টা কিরকম যে আওয়ামী লীগ দেশ স্বাধীন করছে, সো যারা আওয়ামী লীগ করে না তারা দেশের স্বাধীনতার বিরুদ্ধে, সো তাদের দেশে পলিটিক্স করার কথা কোনো অধিকার নাই, রাইট? আমরা হচ্ছে সোল লেজেন্ড, এরকম বিষয়টা কিন্তু তারা ওইভাবে ডিভাইড করছে, এবং এটা বাংলাদেশের শিক্ষিত শ্রেণী খাইছে এই লজিকটা, এই ন্যারেটিভটাতে কিন্তু তারা কিন্তু খাইছে, তারা সাকসেসফুলি তারা এটা মানুষকে দিতে পারছে, যে কারণে এখন
তারা যা চিন্তা করে যা ভাবে সেটাই হচ্ছে দেশের কল্যাণ, বাকিটা হচ্ছে অকল্যাণ।
ইয়া ডেফিনেটলি, আমি আমি অবাক হয়ে দেখি এগুলো, আসলে কথাগুলো অনেক কথা বলার আছে, মানুষ লিটারালি বিলিভ করে এরকম যে আওয়ামী লীগ যত খারাপই হোক তবু এদের মধ্যে যেটা আছে এদের হাতেই দেশ নিরাপদ, এটা সে সিনসিয়ারলি বিলিভ করে উইথ ইয়াকিন অ্যান্ড ইখলাস, ইজন্ট ইট? ঠিক আছে, এবং এটা তার এটা শিক্ষিত অনেক লোক, মেবি তারা লজিক ছাড়া কিছু বিশ্বাস করে না, তারা প্রুফ ছাড়া বিশ্বাস করে না, এই ধরনের মানুষ আছে, বাট হোয়েন ইট কামস টু দিস পলিটিক্স দে আর কমপ্লিটলি ব্লাইন্ড, তারা একটাই কথা, দেশের স্বাধীনতার পক্ষে একটাই শক্তি আছে, এবং এরা যদি পাওয়ার না থাকে দেশ গেছে, এটা মানে আমি জানি না এই ধরনের ব্লাইন্ড মানে বিলিফকে তুমি কিভাবে ব্রেক করবা, বিকজ দে আর পিপল অ্যারাউন্ড আস যারা অ্যাকচুয়ালি এই ধরনের বিশ্বাস তারা ধারণ করে, এবং এরাই হচ্ছে আজকের ঘটনার জন্য, এটা আমাদের এদের দিকে আঙ্গুল তোলা উচিত বলে আমি মনে করি, কারণ 2013 সালের পর থেকে এই ধরনের ব্লাডশেড গুলাকে নর্মালাইজ করার পিছনে এরা দায়ী, এবং তুমি দেখবে এরা বুয়েটে পড়ে, হয়তো এই ধরনের ছেলেপেলে আছে যারা অ্যাকচুয়ালি অ্যান্টি আওয়ামী লীগার কেউ মরছে, দে ডিডন্ট সে এনিথিং, দে ডিডন্ট ফিল এনিথিং, এবং আজকে আপনার মারা গেছে, তারা অনেকে হয়তো হাত মাথার মধ্যে হাত চাপড়াচ্ছে যে এটা কি হলো, বাট দে অ্যালাউড ইট টু হ্যাপেন, রাইট? এনিওয়ে, তোমাদের আর কিছু বলার থাকলে আমাদের যারা লিসেনার যারা আছে ভাই বোন তাদের উদ্দেশ্যে যদি কিছু বলার থাকলে, তোমাদেরকে যদি মেসেজ দেওয়ার থাকে তোমরা দিতে পারো ইনশাল্লাহ।
এখানে আমি আসলে মানে যেটা বলা মানে আমি জাস্ট বুয়েটিয়ান হিসেবে বলতেছি না যে তা না, সেটা হচ্ছে আমরা যে যেখানে আছে আসলে সেই হিসাবে আসলে আমাদের কিছুটা হলো এখন আমার যেটা মনে হয় যে আসলে মানে গড়ে তোলা উচিত, মানে গড়ে তোলা উচিত কেটলিস্ট প্রতিবাদ করা উচিত, যেমন দেখেন যে আবরারকে যে জায়গায় মারা হয়েছে, ঠিক আছে, এটা হচ্ছে হলের মারার সময় অবশ্যই কেউ না কেউ জানছে, ঠিক আছে, যে সেটা ছেলেকে মারা হচ্ছে, এটা যে শুধুমাত্র আবরারের ক্ষেত্রে ঘটছে তা না, আমিও যে জানি নাই এরকম এরকমও হয়নি, আমি অনেক অ্যাটলিস্ট 4টা ঘটনা জানি, যখন আমি জানছি যে মারতেছে চিৎকার শুনতেছে, বাট হচ্ছে আমার নিজেরই মানে দুর্বলতা, আমি নিজেও কিছু করিনি, বা কাউকে হয়তো অ্যাপ্রোচ করছি যে কিছু করা যায়, কিন্তু সে বলতেছে অ্যাপ্রোচ করে কি করবি, দেখা যাবে কালকে তোকে মারছে, তো আসলে এই জন্য আমার জিনিসটা মনে হয় দেখি জানেন একটু কথা বলা উচিত একটু এখন, কারণ এই একটা যে ফ্লোটা তৈরি হয়েছে আমাদের অ্যাটলিস্ট বইতে অন্যান্য আছে যে কথা বলছি, এটা যদি চুপচাপ থাকে তাহলে আবার ফ্লোটা বন্ধ হয়ে যায়
আসলে, মানে এন্ড অফ দ্য ডে। হ্যাঁ, শো,
আমি মেসেজটা দিতে চাই, সেটি হচ্ছে বাংলাদেশে চলমান সমসাময়িক ঘটনাসমূহ, এই যে যেমন আবরার হত্যাকাণ্ড, সরকারের সমালোচনার জন্য তাকে পিটিয়ে মেরে ফেলা, এই ধরনের ঘটনাসমূহকে আসলে বিচ্ছিন্ন ঘটনা হিসেবে উল্লেখ করার সুযোগ খুব একটা আছে বলে আমার মনে হয় না, বরং এই সমস্ত ঘটনাগুলো দেখে আমার যেটা মনে হয় যে বাংলাদেশ খুবই সংকটপূর্ণ একটা গন্তব্যের দিকে খুব দ্রুত বেগ অগ্রসর হচ্ছে, তো আমি যেটা বলবো সেটি হচ্ছে আমাদের আমরা সম্মিলিতভাবে এই জাতির জন্য দেশের জন্য কিছু করতে পারি আর নাই পারি, অন্তত আমাদের নিজেদের এই ব্যাপারে একটা স্বচ্ছ ধারণা সৃষ্টি করতে হবে, সচেতনতা সৃষ্টি করতে হবে নিজেদের পরিধির ভিতর যতটুকু পারি যে আমরা কোন দিকে অগ্রসর হচ্ছি।
ঠিক আছে, তাহলে আমাদের আজকের পডকাস্ট আমরা এখানে শেষ করছি, আমাদের সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ, আমাদের ওয়েবসাইট www.themuslimclass.com, আমাদের ফেসবুক পেজ www.facebook.com/themuslimclass, দোয়া করবেন যেন আমরা আরো বেশি বেশি এপিসোড করতে পারি ইনশাআল্লাহ, সবাইকে আমাদের সাথে থাকার জন্য ধন্যবাদ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।